FM, the night comes alive with Gramophone.
ঘড়িতে সময় রাত 11:59। শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা, এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুর্তি সঙ্গে। আশা করছি যে এই একটা সপ্তাহ আপনাদের অনেক ভালো কেটেছে, এবং আজকে আরো নতুন কিছু ঘটনা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আবারও, এবং কিছুক্ষণের মধ্যে আমরা সেই ঘটনাগুলো শুনবো। তার আগে জানিয়ে দিচ্ছি কিভাবে আমাদের সাথে আপনি কমিউনিকেট করবেন। যদি আমাদের SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ। আর যদি 9840 নাম্বারে যদি আমাদের সাথে আমাদেরকে ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা সরাসরি কিন্তু আপনাদের যে ঘটনাটা রয়েছে সেই ঘটনাটা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন ইমেইলের মাধ্যমে এবং অডিও ক্লিপের মাধ্যমে। এবং অডিও ক্লিপটা অনেকেই জিজ্ঞেস করেন যে কিভাবে অডিও ক্লিপটা পাঠাবো। আপনার যে স্মার্টফোনটি রয়েছে বা আপনার যে ফোনটি রয়েছে সেই ফোনটাতে আপনি আপনার ঘটনাটি রেকর্ড করুন, এবং সেটা রেকর্ড করার পরে সেই যে ক্লিপটা সেটা PC-তে ডাউনলোড করুন, এবং তারপরে ইমেইলের সাথে অ্যাটাচ করে পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং কোনো মিউজিক ইউজ করবেন না, মিউজিকটা আমরা ইউজ করব। আর সেই সাথে আমাদের ফেসবুক পেজ যারা ভিজিট করতে চান তাদেরকে বলে দিই, আপনারা চলে যান www.facebook.com/radiofurti এবং www.facebook.com/bhootfm.rasel, এই দুটো অ্যাড্রেসে। এবং সেখানে গিয়ে আজকের অতিথিদের ছবি দেখতে পাবেন আপনি, সেখানে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, আপনারা চাইলেই পারেন সেটা। আচ্ছা, আমি শুরুতেই আজকে আমাদের যে অতিথি আছেন এখানে তার কাছে যাচ্ছি, এবং আমি শুরুতে জানি কি আপনি তো আপনার নাম টাম কোনো কিছু বলবেন না, সো আমরা জি আরেকবার বলতে হবে।
শিহরণ হোসেন শান।
ওকে, নাম বলা যাবে তার মানে, শুধুমাত্র আপনার কোথা থেকে এসছেন সেই জায়গাটা বলতে চাচ্ছেন না। শুনেন, আমরা আপনার প্রথম ঘটনায় যাই, এবং প্রথম ঘটনাটা যেটা আপনি বলবেন সেটা আলটিমেটলি কতদিন আগে, মানে এক্স্যাক্টলি কতদিন আগে ঘটেছিল এই ঘটনাটা?
ইনসিডেন্ট স্টার্ট হয় বেসিক্যালি 2011।
ওকে,
এবং 2013 পর্যন্ত এটা আমার সাথে ক্যারি করে। দেন মানে একটা
দু বছর তার মানে আপনাকে ভুগিয়েছে এই ঘটনাটি। ওকে, আমরা শুনি তাহলে আপনার ঘটনাটি, আপনি একদম যেভাবে শুরু হয়েছিল সেখান থেকে শুনি।
হ্যালো লিসেনার্স, আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি শুরু হয় 2011-এ, সে বছরে আমি বিয়ে করি, এবং বিয়ের পর কিছু ফ্যামিলির প্রবলেমের জন্য আমি আমার ওয়াইফকে তখন উঠিয়ে নিতে পারিনি। সো আমাকে বেসিক্যালি তখন মাঝে মাঝে আমার ওয়াইফের বাসা থাকতে হতো, যেতাম সেখানে। 2011-এ সম্ভবত সেপ্টেম্বর মান্থে আমার একটা ফ্রেন্ডের মেয়ের বার্থডে, তো পার্টি সেন্টারে যাবো, আমি আমার ওয়াইফ আমরা দুজন রেডি হচ্ছি। তো বাসা থেকে যখন বের হবো আমার ওয়াইফ বলছে যে আমরা আসলে আমাদের রুমে লাইট অন করে রেখে যাই। তো আমি বলছি যে না, আমাদের রুমে লাইট না, আমরা ডাইনিং স্পেশাল লাইট অন করে রেখে যাবো, কারণ ডাইনিং স্পেশাল লাইট অন রাখলে বাসার মানে অন্য রুমগুলোতে একটু আলো যাবে।
আচ্ছা,
তো আমরা ডাইনিং স্পেশাল লাইট অন করে চলে যাই। ফিরতে ফিরতে রাত 12টার কিছু বেশি, তো আমরা যে বাসাটা ছিলাম সে বাসাটার রাস্তার দিকে মুখ করা, বারান্দা সহ রাস্তার দিকে, তো নিচ থেকেই মানে বাসাটা দেখা যেত আমাদের বাসার সামনে পোস্টার। তো পার্টি থেকে যখন আমি ফেরত আসি রাত 12টার পরে, যখন আমি নামি রাস্তায় নেমে আমি প্রথমে দেখতে পাই যে আমার রুমের লাইট চলছে। তো আমি খুব অবাক হয়ে যাই, তো আমি ওয়াইফকে জিজ্ঞেস করি কি ব্যাপার, আমরা তো ডাইনিং স্পেশাল লাইট জ্বালিয়ে এসেছিলাম। তো যেটা বলে যে হ্যাঁ আমরা তো সেটাই করেছিলাম। তারপর আমরা উপরে উঠি, তার আগে বলে নেওয়া ভালো, ওই দিন আমাদের বাসায় কেউ ছিলেন না, আমার শাশুড়ি এবং আমার যারা রিলেটিভ ছিলেন তারা সবাই বাসার বাইরে ছিলেন।
আচ্ছা,
তো আমরা দুজনে বাসা বেসিক্যালি একা। বাসায় উঠি, ডোর খুলে দেখলাম যে ডাইনিং স্পেশাল লাইট বন্ধ। দেন আমরা ডাইনিং স্পেশাল লাইট জ্বালালাম, আমাদের রুমে ঢুকলাম, রুমের দরজা খুলে দেখি আমাদের রুমে লাইট চলছে।
আচ্ছা,
খুব ইন্টারেস্টিং। তো আমরা দুজনেই মনে করি যে যাক হয়তো আমাদের কোনো একটা ভুল হয়েছে বা কোনো কিছু, বাট ডেফিনেটলি আসলে ব্যাপারটা মাথা থেকে সরছিল না।
আচ্ছা,
এরপর কিছুদিন দুই তিন দিন পর আবার যেটা প্রবলেম হতো, আমি স্মোক করতাম, তো বারান্দায় যখন স্মোক করতাম প্রায় আমার ফিল হতো কেউ আমাকে দেখছে বা আমার দিকে তাকিয়ে আছে, কখনো কখনো খুটখাট আওয়াজ পেতাম, উইয়ার্ড, কারণ আমার বারান্দা সেরকম কিছুই নেই এবং আমার অনেক বড় বারান্দা, পুরোটাই একবার থেকে ওপর দেখা যায়, বাট খুব উইয়ার্ড ফিল হতো। তো এরকম কিছুদিন হলো, বাট এটা আমি আমার ওয়াইফকে বলি নাই। এরপর যেটা হয়, একদিন রাত আড়াইটা তিনটার দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম ভেঙে যাওয়ার কারণ হচ্ছে আমি টের পাই আমার মানে আমার কানে কেউ হুইসপার করছে আমার নাম, ফিসফিস করে আমার নাম বলছে। তো আমার ঘুম ভেঙে যায়, উঠে দেখি আমার ওয়াইফ ঘুমাচ্ছে। তো আমি ওকে ঘুম থেকে জাগে, তো ঘুমাচ্ছে কিনা আসলে, হ্যাঁ আসলে ঘুমাচ্ছে। তো আমি মনে করি আমার হয়তো ভুল। এরকম টানা তিন চার দিন হওয়ার পরে এরকম হুইসপার হতো, আমার ঘুম ভেঙে যেত ঠিক এই টাইমটা দিয়ে, আর এটা তিনটা ঘুম ভেঙে যেত। ইভেন আমি একটা ব্রিদিং ও টের পেতাম আমার কানে, ফিসফিস করে বলছে, ব্রিদিং আমি টের পেতাম। এরপর এটা আমি আমার ওয়াইফকে জানাই, এরকম হচ্ছে আমার সাথে, তুমি কি করছো, বলছেন না। পরে ও যেটা করে আমার শাশুড়িকে জানান, আমার শাশুড়ি মা আমাকে বলেন যে বাবা তুমি একটু ঘুমানোর আগে ওজুটুজু করে দোয়া দূর করে তারপর ঘুমাও। তারপরে যেটা হয় যে কিছুদিন ঠিক ছিল, তারপর আবার এই প্রবলেমগুলো হচ্ছিল এবং আস্তে আস্তে আমি প্রবলেমটার সাথে নিজেকে মানে ইউজ টু হয়ে গেছিলাম। ঘটনা এভাবে যাচ্ছিল, 2012 আমরা মাঝামাঝি কোন একটা সময়,
আচ্ছা
তো ঘুমাচ্ছি আমরা দুজন রাত আড়াইটা তিনটা, হঠাৎ করে প্রচন্ড একটা আওয়াজে আমাদের দুজনের ঘুম ভেঙে যায়। প্রচন্ড আওয়াজ, বিকট আওয়াজ বলতে যা বোঝা আর কি, মানে অনেক সময় ট্রান্সমিটার বাসলো যে ধরনের আওয়াজ হয় ঠিক সে ধরনের একটা আওয়াজে আমাদের ঘুম ভেঙে যায়। এবং ঘুম ভাঙার পরে চোখ খুলে আমরা প্রথমে যেটা দেখি যে আমাদের পুরো রুমটা একদম প্রচন্ড মানে খুব ব্রাইট একটা আলো হলে যেরকম হয়, একটা ব্রাইট আলো মানে তাকানো যায় না এই ধরনের একটা আলো। তো আমরা দুজনেই চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে যাই। ওই সময়টাই আমার শাশুড়ি মানে তাহাজুদের নামাজ পড়ে উনি দোয়া পড়ছিলেন। তো আমাদের চিৎকার শুনে দরজা খুলে বের হওয়ার পর উনি আসেন, বাসার আরো মানুষ আমার শ্বশুর ছিলেন ওনারা আসেন। তো ওনারা জিজ্ঞেস করেন কি ব্যাপার বাবা কি হয়েছে, তখন আমার ওয়াইফ বলে যে মা বাবা এরকম এরকম। তো আমার শাশুড়ি যেটা আমাকে বলেন, উনি সজাগ ছিলেন, উনি দোয়া পড়ছিলেন, উনি বলেন যে বাবা আমি তো কোনো আওয়াজই পাইনি, বাট বেসিক্যালি মানে আওয়াজটা এত জোরে, বুঝতেই পারছেন ট্রান্সমিটার বার্সলো যে ধরনের আওয়াজ হয় অনেক মানুষই জানার কথা শোনার কথা, বাট তারা কোনো আওয়াজ পান নাই এবং লাইটটাও পর্যন্ত তারা দেখেন নাই। ওকে লাইট না দেখতেই পারে, বাট আওয়াজ না শোনার কোনো কারণ নেই। তো এরপরে আসলে বলে রাখা ভালো,
ট্রান্সমিটার মানে যারা শুনছেন তাদেরকে বলছি, ট্রান্সমিটার যদি সত্যি এরকম ভাবে বাস্ট হয়ে যায় বা কিছু একটা, কি পরিমাণ আওয়াজ হয় এটা তো আমরা সবাই জানি, অনেক অনেক জোরে হয় এবং আলো দেখতে পেয়েছেন
আপনি, আমরা আলো দেখতে পেয়েছি,
বিদ্যুৎ চমকানোর মতো আলো দেখা যায় একদম হঠাৎ করে,
বেসিক্যালি ইলেকট্রিফাই মানে ইলেকট্রিফিক ইলেকট্রিসিটি চলে গেছে ওই ধরনের কিছুই না,
কিছুই না, ইলেকট্রিসিটি
আছে, হ্যাঁ সবকিছুই আছে। তো এরকম হয়, তার এরকম হলো। এরপর মানে পরদিন থেকে হঠাৎ করে আমার ওয়াইফ খুব উইয়ার্ড অ্যাক্টিভিটি করা শুরু করলো, যেমন ও প্রায় রাতের বেলা বলতো ভয় পাচ্ছে, শুতে গেলেই ভয় পাচ্ছে, ও বলছে এই দেখো আমার দিকে আসছে, কে আসছে, দেখো আমার দিকে আসছে, আমাকে আসছে, প্লিজ তুমি আমাকে ধরো। তো এরকম হতো, এরকম প্রায় দুই তিন দিন হলো। তো দুই তিন দিন হওয়ার পরে আমার মানে শাশুড়িকে ব্যাপারটা জানানো হয়, উনি যেটা বলেন যে বাবা তোমাদের বোধহয় কোনো প্রবলেম হচ্ছে, তোমরা একটু দোয়া দূরত পড়ে তারপর শুয়ো। তো উনিও খুব পরের জায়গার মহিলা ছিলেন, উনি আমার ওয়াইফকে একটু মানে ফটো দিলেন দোয়া দূরত পড়ে, বাট আসলে এর কোনো মানে প্রবলেমটা সলভ হয় নাই, আমার ওয়াইফটার প্রবলেম হচ্ছিলই বেশ কিছুদিন এরকম চললো। আমি একটা ভাবছিলাম একটা হয়তো আমরা ভয় থেকে এরকম কিছু হলো কিনা, ওর মেন্টালে কোনো প্রবলেম, সাইকিয়াট্রিস্ট দেখাবো কিনা ভাবছি। তো এর কিছুদিন পরে যে ইনসিডেন্টটা হলো, এর ফলে আমি আসলে সাইকিয়াট্রিস্ট দেখানোর চিন্তা ভাবনা থেকে সরে আসলাম। আমি বারান্দায় স্মোক করছিলাম, ভাবছিলাম যে আসলে কি করা যায় কি করব। তো বারান্দা থেকে আমি রুমে ঢুকবো, রুমের দরজার কাছাকাছি এসেছি, হঠাৎ করে আমাকে পিছন থেকে কেউ একটা ধাক্কা দিল, মানে সেটা নর্মালি ধাক্কা না, এমন জোরে ধাক্কা দিয়েছে আমি মানে দরজা থেকে 10-15 feet আমার রুমের ভিতরে যে পড়েছি পড়ার টেবিলের নিচে।
আচ্ছা,
আমি যথেষ্ট ব্যথা পাই, আমার ওয়াইফ সবাই দৌড় দিয়ে আসে কি হয়েছে, বললাম এমন এমন। তো আমি যেখানে টের পেয়েছি মানে আমাকে যেখানে ধরে ধাক্কা দিয়েছে মানে আমার কাঁধে, বাম কাঁধে, টি শার্ট খুলে দেখা গেল যে সেখানে তিনটা আঙুলের ছাপ, এবং এটা অ্যাবনর্মাল কিছু ছাপ, লাইক মানে নর্মালি মানুষের আঙুল যেরকম হয় সেরকম না, তার চেয়ে বড় এবং অনেক মোটা আঙুলের ছাপ, অনেক ডিপ ছিল। তো আমি খুব ভয় পেয়ে যাই এবং এরপর এই অবস্থা থেকে আমি সাইকিয়াট্রিস্ট দেখানো সেই দেখানো বাদ দিই। আমার শাশুড়ি বলেন বাবা আমার মনে হয় আমাদের অন্যদিকে যাওয়া উচিত, তুমি একটা ভালো কোনো হুজুর দেখাও, আমার মনে হয় কোনো প্রবলেম হচ্ছে। ওই সময় আমার ওয়াইফের ওই প্রবলেমটা চলছিল, ও বলছিল ভয় করছে, মানে ফজরের আজানের আগ পর্যন্ত ও আমার সাথেই মানে একদম অ্যাটাচড হয়ে থাকতো, লাইক কখনোই আমার থেকে দূরে সরতো না, অন্য রুমে কোথাও যেতে গেলে সাথে সাথে যেতে হতো, প্লাস মানে ও চোখ বন্ধ করলেই কথা বলতো, চোখ বন্ধ করলে বলতে আমার দিকে আসছে, আমার দিকে আসছে, আমার দিকে ধরো, ফজরের আজান দিত, এরপর আবার নর্মাল হয়ে যেত প্রতিটা রাত, এমন
পুরো রাত ঘুম হতো না এবং পুরো রাত
আমি ফজর আজান পর্যন্ত সজাগ থেকে দুই ঘন্টা ঘুমিয়ে অফিস করেছি কাটা। তো এরকম চলতে চলতে মানে আম্মা যখন বলল যে তুমি ভালো হুজুর দেখো, আমি একজন হুজুরের কথা রেফার করলেন, তো আমি হুজুরের সাথে যোগাযোগ করলাম, উনি বললেন যে বাবা আমার আসতে তো দুই তিন দিন সময় লাগবে,
কেন উনি ঢাকায় থাকেন না,
না উনি ছিলেন বাগেরহাট,
বাগেরহাট থেকে আসবেন, থাকেন
তো উনি আসলে একটু দূর সম্পর্ক হলো, আমার শাশুড়ি কোন রকম আত্মীয় হন,
আচ্ছা অনেক কিছু জানেন, অনেক কিছু
অনেক কিছু জানেন, এর আগেও এই ধরনের অনেক এক্সারসাইজ উনি করেছেন এবং এই প্রবলেম গুলি মানে লাইক আমরা যেটা হয় যে জিন জাতীয় কোনো সমস্যা হলে এগুলি সলভ করতে পারেন,
এবং আপনি যেটা বললেন আমি শুনে খুব অবাক হয়ে গেছি যে আপনি বলছিলেন যে এরকমও আছে যে যদি মানে তাকে বলা হয় কারো নাম বা আপনি আমার সঙ্গে এখন আছেন তাকে মোটামুটি এটা বললেই তিনি এবং আমি এটা বিশ্বাস করছি কারণ আমি আপনাকে বললাম যে এরকম মানুষের সাথে আমারও পরিচয় হয়েছে, রাইট, তারপরে সেই হুজুরকে আপনারা ডেকে পাঠালেন এবং উনি বললেন যে উনি আপনাদের কাছে দুই দিন সময় চেয়ে নিলেন, তারপরে কি
দুই দিন সময় চেয়ে নিলেন এবং আমি যেদিন তাকে ফোন করলাম সেদিন রাতের ইনসিডেন্ট, রাত 12:30 কি একটা বা তার একটু বেশি হবে, আমি এবং আমার ওয়াইফ আমরা দুজন মুভি দেখছি ল্যাপটপে, তো আমি উপর হয়ে শুয়ে আছি, তো তখন মোস্ট প্রবলি একটু ঠান্ডা পড়েছে, এই ধরনের কিছু একটু মনে পড়ে, আমার আমার শরীর কম্বল ছিল,
আচ্ছা
উপর হয়ে শুয়ে আছি, ও সাডেনলি মানে আমাকে ঘাট ধরে একদম মানুষকে যেভাবে হুক করে হুক ঝোলানো হয় হ্যাচকা টান দিয়ে আমার খাট থেকে নিচে ফেলে দিয়েছে আমাকে,
আচ্ছা
মানে একদম যে একটা বলে যে ছুড়ে ফেলা, উড়িয়ে ছুড়ে ফেলা, এই ধরনের একটা বিষয়। তো আমি তো খুবই অবাক, ভয় পেয়ে গেছি কি হলো, আমার ওয়াইফ চিৎকার দিয়ে রুম থেকে বের হয়ে যায় এবং আমি নিচে পড়ে ভালো ব্যথা পেয়েছি, ডেফিনেটলি সবাই আসে, আমার শ্বশুর শাশুড় ওনারা সবাই আসেন, এসে বললেন কি হলো, বললাম এরকম এরকম, এরপর দেখা গেল আমাকে যেখানে মানে টান দিয়েছে, টি শার্ট খুললাম আমি, আবার দেখা গেল ওইখানে আবার তিনটা আঙুলের ছাপ, আমার ডান খাতে টান দিয়ে আমাকে ফেলে দিয়েছিল, তিনটা আঙুলের ছাপ, এরকম বড় অনেক বড়, মানে নর্মাল মানুষের আঙুল এরকম হয় না। তো এবার আমি মানে পুরোপুরি ডিটারমাইন্ড আমি বাসায় থাকবো না,
এই বাসা ছেড়ে দেবো,
হ্যাঁ আমি বাসায় থাকবো না, তো আমি আমার শাশুড়ির সাথে এবং ওয়াইফের সাথে কনসাল্ট করলাম যে আমরা ডিসকাস করলাম আমরা এই বাসা ছেড়ে দেবো, আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো আমরা তারপর দিনই বাসা শিফট করি, তারপর দিনই খুব মানে ইমার্জেন্সি ভাবে অন্য একটা বাসা দেখি আমি চলে যাই, এবং সেদিন আমরা যখন বাসা চেঞ্জ করি, বাসা চেঞ্জ করলাম সবকিছু গুছালাম, সবচেয়ে মজার বিষয় রাতের বেলা যখন শুভ বা রাত হয়েছে আমার ওয়াইফ ওই ধরনের কোনো ভয় পাচ্ছে না,
আচ্ছা
সে কোনো ভয় পাচ্ছে না, সে বলছে আমি আজকে কোনো কিছু ফিল করতেছি না, ওকে সে ঘুমাইল, তার পরদিন রাতে সে আবার বলতেছে না আমি ভয় পাচ্ছি,
নতুন বাসায় আচ্ছা
আমি ভয় পাচ্ছি, আমার দিকে আবার আসতেছে, আমার ভয় দেখায় এরকম বলে, তো হুজুর আমরা ওয়েট করছি হুজুর আসবে, তারপর হুজুরের সাথে কথা বললাম, বললাম আমি পরদিন সকালে আসছি, উনি আসলেন সকালের পরপরই, উনি এসে আমাদের নতুন বাসায় আসলেন, নতুন বাসায় এসে আমার ওয়াইফকে দেখলেন, দেখে বললেন বাবা আমি তো তোমাদের এর আগের বাসা যেখানে ছিলে ওখানে যেতে চাই,
আচ্ছা
ঠিক আছে চলেন চাচা, নিয়ে গেলাম হুজুরকে, বাসা এমটি ভাড়া নেয়নি তখনও, বাসাটা পুরোপুরি উনি ঘুরে দেখলেন, ঘুরে দেখে উনি বললেন বাবা আমি একটু ছাদে যাব, আচ্ছা ঠিক আছে চলেন যাই, ছাদে নিয়ে গেলাম, ছাদটার থেকে ফিরে বললেন চলুন বাবা আমরা বাসা চলে যাবো, তো আমরা আমার নতুন বাসা চলে আসলাম, মানে এখন আমি যে বাসা ছিলাম সেই বাসা চলে আসলাম, উনি এসে যেটা বললেন যে বাবা বেসিক্যালি হয়তো এটা এমন ছিল যে তোমাদের বিয়ের আগেই তোমার ওয়াইফের প্রতি একটা এবার অনেক জিন ছিল, তার কোন একটা নজর খারাপ কিছু একটা নজর তোমার
এই বাসায় জিন ছিল, সেই ঘটনা একটু বলেন কিভাবে এই বাসায় জিনটা আসলো,
আচ্ছা আমি যে বাসাটা ছিলাম আমার ওয়াইফরা যে বাসা ছিল ওই বাসায় ওরা প্রায় 10 বছর যাবৎ আছে, ওই বাসার পূর্ব ইতিহাস সম্বন্ধে ওদের খুব ভালোভাবে ধারণা আছে, তো এমন হতো আমি যখন আমার বিয়ের আগে যখন আমার সাথে কথা বলতো ও আমাকে বলতো জানো আমি যে বারান্দা বসে কথা বলছি বারান্দায় গ্রিল গুলি কাঁপছে এবং ছাদে আমি লাফালাফির আওয়াজ শুনতে পাচ্ছি, বাট ছাদ আসলে কেউ চায় না, রাত 1:30-2 সময় লাফানোর আওয়াজ পাচ্ছে, অনেক সময় বলতো আমি নুপুরের আওয়াজ পাচ্ছি কেউ নাচছে, এই ধরনের অনেক কথা বলতো, তো তখন আমি ফান করতাম কি বলে গেলি দেখবো না বিয়ের পরে কি আছে, তো আসলে যেটা ছিল বেসিক্যালি এই বাড়িটার যারা একদম প্রথম দিকে যারা বাড়িটা বানান, তখন এই বাড়িটার যে মালিক ছিলেন মানে আলেম টাইপের লোক ছিলেন, উনি কিছু জিন পালতেন, কিছু জিন পালতেন, তার অনেক কাজ করে দিত সেসব জিনরা। বাট উনি মারা যাওয়ার পর সেই জিনগুলিকে নার্চার করার কোনো লোক ছিল না, কেউ কেয়ার করতো না, যেটা হয় জিনগুলি ছড়িয়ে ছিটে যায় এবং অবাধ্য হয়ে যায়। তো বাট তার বাড়িটা ছাড়ে নাই, বাড়িটা ছাড়ে নাই, এবং ওই বাড়িতে আমরা ছাড়া অনেকেই আরো অনেকে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছে আগে। তো হুজুর বলেছিলেন যে ওখান থেকে কেউ একজন তোমাদের তোমার ওয়াইফের উপর নজর পড়েছে এবং তোমার বিয়ের পরেই প্রবলেমগুলি বেশি হচ্ছে। তো এটা কি করা যাবে? রেমিডি হিসেবে, প্রতিকার হিসেবে আমার হুজুর যেটা করলেন, উনি একটা মানে বাংলা যেটাকে বলে কাইতন, তাবিজ পড়ানোর সময় যে কাইতনটা ইউজ করি বা অন্য ইউজ করি, সেই কাইতনটাকে দোয়া পড়ে সাতটা গিট দিয়ে দিলেন, সাতটা গিট দিয়ে দিয়ে আমার ওয়াইফকেও দিলেন, সাথে আমাকেও দিলেন, যেহেতু আমার সাথে কিছু হয়েছে। তো আল্লাহর রহমতে উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে বাবা, এটা ঠিক হয়ে যাবে, আর তোমরা পারলে এটা কারোর কাছে না বলাই ভালো।
আচ্ছা,
তো আল্লাহর রহমতে হুজুর মানে হুজুর চাওয়ার পর থেকে কোনো প্রবলেম ছিল না, এক মাস কোনো প্রবলেম ছিল না। এক মাস পর আবার আমার ভাই বলছে, আমি তো আজকে এরকম ভাবিছি।
ভয়টা এবার কেমন, এবার কি ধরনের ভয় পেলেন
উনি? প্রথম মানে এক মাস পর যেটা বললো যে আজকে আমাকে মানে ওর মনে হয়েছে পিছন থেকে কেউ ফু দিচ্ছে ওর কানের পাশে, এই ধরনের কিছু।
আচ্ছা,
তো এটা বলার পরে আমি একটু ঘাবড়িয়ে যাই, কি ব্যাপার, এক মাস তো ঠিক ছিল, আবার কেন হলো, এবং এটা তো নতুন বাসা, আগের বাসাও না। তো এরকম দুই রাত হওয়ার পরে যখন বলছে না আমি ঘুমাতে পারছি না, আমার ভয় করছে, আসছে আমার দিকে, আমার ভয় দেখাচ্ছে, তো আমি আবার সেই হুজুরের সাথে যোগাযোগ করি, হুজুর এমন এমন আপনি তো দিয়েছিলেন তাবিজটা পর, এক মাস তো ভালো ছিল, এখন আবার এরকম প্রবলেম হচ্ছে। তুমি বলছো আচ্ছা ঠিক আছে বাবা, বাট এবার তাবিজটা চেঞ্জ করে দিব, আমি একটা লোক দিয়ে তোমাকে তাবিজটা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো উনি একজন লোকের সাথে একজন লোকের কাছে তাবিজটা দিয়ে দেন, ঠিকানা দিয়ে দেন, উনি আমার কাছে আসে তাবিজটা, আগের তাবিজটা আবার ওনার কাছে ফেরত দিতে বলেছে উনি, আগের তাবিজ যেটা
দিয়েছে।
তো ওনাকে ফেরত দেওয়া হয় আগের তাবিজটা, এবং নতুন তাবিজটা বলা হয় যেটা মিনিমাম আমাদের 4-6 মাস আমাদের ইউজ করতে হবে।
আচ্ছা,
তো আল্লাহর রহমতে এরপর থেকে আর কোনো প্রবলেম হয়নি, এবং 2013 আমার ওয়াইফ আমাকে একটি বেবি বোন দেয়। সো এরপর থেকে আল্লাহর রহমতে আমরা ভালো আছি, এবং 4-5 মাস পরে মানে আমার বেবি হওয়ার মানে আমার ওয়াইফের বেবি হওয়ার এক মাস পর থেকে তাবিজটা ইউজ করে নাই, আমি 3 মাস পর থেকে ইউজ করিনি, আর আমি এগুলি খুব বেশি বিশ্বাসও করতাম না, তাবিজ তাবিজ এরকম হয় বা আসলে মানুষ এরকম হয় বিশ্বাস করতাম না। দিন আছে জানি মানুষের প্রবলেম করে, বাট আসলে যে ধরনের কোন প্রতিকার থাকে বিশ্বাস করতাম না। এরপর তো নিজের চোখের সামনেই দেখলাম, এক্সপিরিয়েন্স করলাম, আল্লাহর রহমতে এরপর থেকে আমরা ভালো আছি।
আপনাকে একটু প্রশ্ন করে যে আপনি এই যে এই বাসায় যে ব্যাপারটা এক্সপিরিয়েন্স করেছেন, এর আগে কখনো আপনি এমনিতে কখনো ভয় পেয়েছেন নাকি এই বাসাতে এই প্রথম এই প্যারানর্মাল সবকিছুর সাথে আপনার পরিচয় বা আপনার দেখা?
আমার লাইফে এর আগে আমার কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি নেই,
কোনো এক্সপিরিয়েন্স নেই,
বাট আমি শুনেছি বা আমার আশেপাশে মানুষের সাথে হয়েছে, বাট আমার কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আমার নেই। নেই বললে ভুল হবে, একটা আছে ছোট, বাট সেটা যে বেসিক্যালি প্যারানর্মাল কিনা তার কোনো
মানে সেটা তো হয়তো শুধুমাত্র ভয়ই পেয়েছিলেন,
হ্যালুসিনেশন হতে পারে।
হ্যাঁ, বাট এখানে এসে আপনার মনে হয়েছে যে জিনিসটা আসলে সামথিং কিছু একটা মানে এক্সিস্ট করছে এবং আপনার মনে হয়েছে। আচ্ছা, যে ভয়গুলো আপনারা পেতেন, এই যে যেমন বললেন যে কানের পাশে ফু দেয়, তারপরে আপনার ওয়াইফ বললেন যে খুবই ভয়ঙ্কর ব্যাপার, যারা শুনছেন তারা শুনে একবার না হলেও হয়তো জানালার দিকে, ঢাকা শহরে ম্যাক্সিমাম যদিও এখন থাই গ্লাস, ধরলাম যে থাই গ্লাসই, যে বলছেন যে গ্রিল কাপ ছিল, এরকম ধরনের আরো নিশ্চয়ই নূপুরের শব্দ পেয়েছেন আপনারা ছাদে, আরো নিশ্চয়ই এরকম অনেক টুকরো টুকরো ব্যাপার আছে যেগুলো আপনারা ভয় পেয়েছেন, ভয়গুলো কি ধরনের ভয় পেতেন আপনারা?
আমি আমার বিয়ের আগে আমার ওয়াইফের কাছে এমনও শুনেছি যে ওই বাড়ির ছাদে একজন মানে বউ সাজালে যেরকম হয় বিয়ে বাড়িতে, বউ সাজে যেরকম হয় ওরকম সেজে একজন হাঁটুর উপর মাথা রেখে বসে থাকতো।
আচ্ছা,
প্রায় মানুষ যখন রাত 12টা পর বাসে আসতো তার এরকম দেখতো, তো ভয় পেত। আর ওই বাড়িতে বেসিক্যালি ধরনের অনেক কিছুই হতো, আর আমার আসলে আমি তো এরা কখনো কোনো কিছু ধরনের এক্সপিরিয়েন্স করিনি। সো ওই যে ব্রিদিং, আমি যে নিঃশ্বাসের আওয়াজটা পর্যন্ত পেতাম, ফিসফিস করে আমার নাম ডাকছে, এটা আমার জন্য সিরিয়াসলি খুব ভয় করছিল।
আচ্ছা, নামটা মানে ব্রিদিং মানে এরকম টাইপের কিছু একটা, আর
নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাসটা আমার কানে ফিল করতাম,
নিঃশ্বাসের টানার শব্দ না ছাড়ার শব্দ,
ছাড়ার শব্দ।
আচ্ছা,
আমি আমার কানে ফিল করতাম একটা কেউ নিঃশ্বাস নিতে
ভারী কোন একটা নিঃশ্বাস, এবং তারপরে আপনার নাম ধরে
ডাকছে,
নাম ধরে ডাকতো কি জোরে নাকি?
আমার ঘুম ভেঙে যেত, আমার কানের ভিতর আমি শুনতাম আমার ঘুম ভাঙার মতোই, খুব জোরে বলতে আপনি আসলে কোথায় জানতে চাচ্ছেন আমার পাশে আমার ওয়াইফ শুনতে পেত কিনা?
না, আমি জানতে চাচ্ছি আসলে যে হাস্কি ছিল মানে খুব ক্লোজলি কিছু বলতো নাকি হচ্ছে দূর থেকে ডাকতো?
না, ক্লোজলি বলতো, আমার নামটাই বলতো খুবই ক্লোজলি।
কি নাম ধরে ডাকতো আপনাকে? এটাই শুনতে পারতেন আপনি? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি একটু আপনাদেরকে এই ফাঁকে একটু জিজ্ঞেস করে রাখি, এই যে আমরা বলি যে মাঝে মাঝে অনেক জায়গাতে আমরা শুনি যে মহিলা, একজন মহিলা যিনি কিনা বোবের মতন সাজ নিয়ে বসে থাকেন, আপনারা যখনই শোনেন তখন কি এটা ভিজুয়ালাইজ করতে পারেন? মানে আপনাদের কিরকম বউ দেখেন আপনারা? আপনারা কিরকম দেখেন? আমার মনে হয় যে আমি যেরকম দেখি সেটা আমি আমারটা বলতে পারি, সেটা হচ্ছে আমি কখনো আসলে আজ পর্যন্ত এই যে সেজে গুজে একজন বউ বসে থাকেন তার মুখটা কোনোদিন কল্পনা করতে পারিনি। আমি শুধু দেখেছি যে জাস্ট ঘোমটা দেওয়া একটা অবয়ব। এবং আপনাকে যদি মুখ চিন্তা করতে বলা হয়, আমি এই মুহূর্তে একটু আগে চিন্তা করে শিউরে উঠছিলাম, আপনার কাছে আজব আজব মুখ কিন্তু মনে পড়বে, মানে খুব অদ্ভুত টাইপের, এবং সেইগুলো কোন পরিচিত মানুষের মুখ হয়তো না। আপনি এই মানুষগুলো যাদেরকে আপনি দেখছেন বা চারপাশে সবসময় আপনি যাদের সাথে রয়েছেন, সেই সমস্ত কোন মানুষকে আপনি যখন বলবো যে কোন মানুষ ঘোমটা দেওয়া বোবের সাজে কেউ একজন হঠাৎ করে রাতের বেলায় দেখা হয়ে গিয়েছিল, তাকে নিশ্চয়ই আপনি যেভাবে দেখবেন তার চেহারাটা নিশ্চয়ই পরিচিত কারোর সাথে মিলবে না। এই পুরো চেহারাটা আপনার মস্তিষ্ক হয়তো তৈরি করছে, এবং মস্তিষ্ক তৈরি করছে, আপনি একটু চিন্তা করে দেখুন, এই শো শেষ করার পরেও চিন্তা করে দেখতে পারেন, আপনি ভেবে দেখুন যে আমরা যে সমস্ত অবয়বগুলোর কথা বলি তাদের চেহারা আসলে কেমন। ভাবতে গেলে আপনি শিউরে উঠবেন, এক এক সময় এমন অদ্ভুত অদ্ভুত মুখচ্ছবি বা এমন অদ্ভুত অদ্ভুত ইমেজ আপনার ব্রেন ক্রিয়েট করবে, আপনি ভয় পেতে বাধ্য। এবং যদি এটা চিন্তা করে কেউ কোন রকমের এরকম কোনো কিছু ফিল করে থাকেন, ডেফিনেটলি আমাকে SMS করুন। SMS করার নিয়ম যে আমি বলে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। সোহান আমাদের SMS করেছেন পবা থেকে, এবং তিনি বলছেন ভালো হয়েছে। আমাদেরকে জ্যাকলিন নাটোর থেকে SMS করেছেন এবং লিখেছেন ভেরি নাইস। আমাদেরকে ছাড়াও দেখতে পাচ্ছি কমেন্টেটর লেমন লিখেছেন আজকের এপিসোডটি, তিনি হিসাব আমাদের মাঝে মাঝে জানিয়ে দেন, আজকে তিনি বলছেন 264 অর্থাৎ 264 নাম্বার এপিসোড চলছে আজকে। শিহাব আমাদের SMS করেছেন এবং বলছে আমার আব্বুর স্টোরি পাঠাতে চাই, আপনি আপনার আব্বুর কাছ থেকে ঘটনাটা রেকর্ড করে সরাসরি অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার বাবার যে ঘটনাটি সেটি আপনি লিখে ফেলতে পারেন এবং আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, আমি স্পেলিংটি বলে দিচ্ছি, একটু কাইন্ডলি লিখে নেবেন bhutfm@radiofurti.fm। এছাড়াও আপনি যদি facebook.com/bhutfm.rasel এইখানে চলে যান, তাহলে আপনি এইখানে গিয়েও এই অ্যাড্রেসটা কিন্তু পাবেন, এবং এইখানে যে আপনি সেই অ্যাড্রেসটা নিতে পারবেন আমাদের www.radiofurti.fm, সেখানে গিয়েও কিন্তু আপনি এই অ্যাড্রেসগুলো পাবেন। তো আমার মনে হয় যে আমার আপনি আজকে ঘটনাটি লিখে পাঠিয়ে দিন, তাহলে আমরা মোটামুটি যত তাড়াতাড়ি পাঠাবেন তত বেশি ভালো আর কি। আমাদের এছাড়াও দেখতে পাচ্ছি যে ইদিতা SMS করছেন মায়ামন সিং থেকে, লিখেছেন ভূত এফ এম রক্স। আমাদেরকে রাকিব অ্যাপোলো হসপিটাল থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে রেডিও শুনতে ভালো লাগছে। আমাদেরকে অ্যাডভোকেট মামুন SMS করেছেন খুলনা থেকে, জয় ভূত এফ এম। আচ্ছা, খুলনার একটা স্টোরি পড়ব। খুলনাতে বেশ কিছুদিন আপনারা শুনতে পারেননি এবং এখন যখন শুনতে পাচ্ছেন আপনারা বেশ যে পরিমাণ আমাদের সাড়া দিচ্ছেন, আমি খুলনার একটা ঘটনা আজকে পড়ব এবং আছে আমার কাছে সেই ঘটনাটি। এবং দেখেন কি তাড়াতাড়ি আবার ঘটনাও লিখে পাঠিয়েছেন, খুলনা থেকে প্রচুর ঘটনা আগেও আসতো এবং আগামীতেও আসবে আশা করছি, এবং এখন আমার কাছে এই মুহূর্তে একটা আছেও। আপন শাহা আমাদের SMS করেছেন মায়ামন সিং থেকে, নাইস স্টোরি, আই লাইক ভূত এফ এম। রবিন আমাদের SMS করেছেন, লিখেছেন পুরাই কুল। আমাদেরকে হিমেল পান্ডে SMS করেছেন নর্দা থেকে, এছাড়া আমাদেরকে কবির জিঞ্জিরা থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ফাহিম, ফার্স্ট স্টোরিটা শুনে খুব ভয় লেগেছে তার কাছে। আমাদেরকে মালিহা SMS করেছেন, আচ্ছা স্টোরিটার কাছে অনেক হরিফাইং মনে হয়েছে, অ্যান্ড সামটাইমস আই অলসো ফিল হুইসপার্স নিয়ার মাই ইয়ার, তাই লিখেছেন তিনি। এস এইচ আব্রার লিখেছেন। আচ্ছা, তার মানে অনেকেই কানের এরকম হুইসপারিং বা হুইসপার শোনেন, এবং আপনি যেটা শোনেন সেখানেও কি আপনাকে নাম ধরেই ডাকে বা এরকম কোনো কিছু, সেটা আমাদের জানাতে পারেন। কিন্তু এরিক আমাদের এস এম এস করেছেন, ফার্স্ট স্টোরিটা অসাম তাই লিখেছেন, নাজ আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন মুকিত সহ আরো অনেকে, আমাদের ফেসবুকেও অনেকে আছেন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, যেমন নাইম খান আমাদের সাথে রয়েছেন, মাসুদ রানা আমাদের সাথে রয়েছেন, এম ডি পারভেজ আমাদের সাথে রয়েছেন, এস ডি সঞ্জয় আমাদের সাথে রয়েছেন, আমাদের আহমেদ তোফায়েল আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন এম ডি রাকিব হুসাইন ডিসি, তারা সবাই কিন্তু এখানে কমেন্ট করেছেন। আমাদের আহসান হাবিব ইমন আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন শেখ তনজিল রহমান, যারা আমার গত সপ্তাহে যারা আমার রিপ্লাই পেয়েছেন তারা আজকে আছেন তো না ফেসবুকে, যাদের রিপ্লাই দিয়েছে। আমরা যে বলি যে ফেসবুকটা সারা বছর আপনাদের জন্য প্রতি সপ্তাহেই আমরা খুলি এবং সেটা পড়ি, সেটা তো নিশ্চয়ই টের পাচ্ছেন, এবং রেগুলার অনেকেই হয়তো রিপ্লাই পেয়েছেন এবং তারা বেশ খুশি আছেন। আপনারা যদি রিপ্লাই পেয়ে থাকেন ডেফিনেটলি আপনারা ওয়ালে যে পোস্ট আছে সেখানে কাইন্ডলি একটু জানাবেন, তাহলে আরো সবাই বিশ্বাস করবেন অ্যাটলিস্ট যে না আমরা উত্তর তো দেই, পড়ি টড়ি আপনাদের সবকিছু। আচ্ছা, আমাদেরকে লিখেছেন নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন, আমাদের এখানে লিখেছেন এটা হচ্ছে সাহা সুলতান, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এছাড়াও দেখতে পাচ্ছি তিথি বিশ্বাস আমাদের এস এম এস করেছেন, এছাড়াও এস এম এস না এখানে কমেন্ট করেছেন, আমাদের শান্ত রয় এখানে কমেন্ট করেছেন, তাহমিনা আখতার রূপা, এছাড়াও সুমাইয়া আখতার আমাদের এখানে কমেন্ট করেছেন, দেখতে পাচ্ছি মোহাম্মদ পারভেজ, সাইফুল করিম, এছাড়াও শফিকুল ইসলাম সহ আরো অনেকে, রাব্বি খান আরো অনেকে। তো আপনারা যদি ফেসবুকে আসতে চান চলে যান www.facebook.com/radio.foodthi এবং www.facebook.com/foodthi.com/ এই দুটো অ্যাড্রেসে। অনেক সময় হয়ে গেছে, একটা ঘটনা পড়তে যাচ্ছিলাম কিন্তু খুলনার ঘটনাটা আমাকে ব্রেকের পরে এসে পড়তে হবে। অন দ্যাট নোট আমরা একটা ছোট্ট ব্রেক নিচ্ছি এবং ফিরে আসছি আবারও, স্টে টিউনড রেডিও ফুডথি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুডথি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণফোন।
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.1 FM, আমি রাস্তা আছি, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। ঘড়িতে সময় এখন রাত 11:32, আমি সরাসরি একটা ঘটনায় চলে যাই এবং ঘটনার পরে আবারও আপনাদের কাছে ফিরে আসবো। আমি বলছিলাম যে খুলনার একটা ঘটনা পড়ব, সো খুলনার একটা ঘটনা পড়ছি। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি লিখছেন, আমাদের বাড়ি খুলনাতে, খুলনার শ্মশানঘাট নামে একটা জায়গাতে। সঙ্গত কারণেই আমি আমার ডাক নাম এবং বাড়ির নাম লিখলাম না। আমাদের বাড়িটা দুইতলা, নিচের তলা ভাড়া দেওয়া, দুইতলাতে আমরা থাকি, দোতলায় মোট 5টা রুম। আমার রুমটা অন্যান্য রুমগুলো থেকে একটু দূরে। আমার পরিবারে মোট 3 জন সদস্য। আমার এই ঘটনাটা আজ থেকে প্রায় 4 বছর আগে। আমি সাধারণত একটু দেরিতে ঘুমাতে চাই, 2-2:30 দিকে ঘুমাতে চাই, এজন্য অবশ্য আম্মুর কাছে অনেক বকাঝকা নিয়মিত হজম করতে হয়। কিন্তু যেদিন আমার সাথে ঘটনাটা ঘটল সেদিন একটু তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম, ধরেন 1টার দিকে। আমার খাটের সাথে একটা জানালা আছে, জানালাটা সবসময় খোলাই রাখি। প্রায় 3টার দিকে আমার হঠাৎ করে একটা ঠান্ডা বাতাসের জন্য ঘুমটা ভেঙে গেল। আমি চোখ খুলে দেখলাম যে আমার পায়ের কাছে একজন মহিলা বসে আছে, আর এরকম চেহারা কোনো মানুষের হতে পারে এটা আমি ভাবতেও পারিনি। কিছুটা চোখের মানে কোন মনই ছিল না, টোটাল চোখটাই ছিল সাদা, আর মুখের চামড়াটা মানুষ পুড়ে গেলে যেমন হয় ঠিক তেমনি, কিছুটা কালো সাদা আর ফোলা ফোলা, সাদা একটা শাড়ি পরেছিল। মহিলাটি আমার দিকে তাকিয়ে হাসছিল, কিন্তু হাসিতে কোনো শব্দ ছিল না। আমি প্রথমে কিছুই বুঝতে পারলাম না, শুধু তার দিকে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ পর আমি বুঝলাম এটা মানুষ না। আমি শোয়া অবস্থা থেকে বসলাম, আর দুই হাতে ভর দিয়ে খাটের সাথে লাগানো দেয়ালে আমি ঠেকলাম। হঠাৎ করে মহিলাটি আমার দিকে তাকিয়ে হাত বাড়াল আমার গলা টিপে ধরার জন্য। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। তার দুটি হাত যখন আমার গলার কাছাকাছি, তখন আমি তার হাত ধরে ফেললাম। হাত দুটি ঠিক যেন বিড়ালের পায়ের মতো নরম এবং লোমযুক্ত। আমি যে কখন চিৎকার দিয়ে ফেললাম আমি নিজেই জানি না। আমার ছোট মামা ইংল্যান্ডে থাকেন, সে তখন আমাদের বাড়িতেই এসেছিল। সে ছুটে এসে আমার রুমের লাইট চালাল। সে দেখল আমার হাত দুটি সামনের দিকে, কিন্তু আমি ছাড়া রুমে আর কেউ নেই। পরের দিন হুজুর ডাকা হল, আমাকে পড়া পানি দিলেন, আর যেটা বললেন সেটা সব থেকে ভয়ের, সেটা তিনি বললেন যে আমার রুমের সাথে যে জানালাটা রয়েছে, এই জানালার বাইরে যে খালি জায়গাটা, সেখানে টোটাল 33 থেকে 34 জন জিন যাতায়াত করে, কারণ এটা তাদের যাতায়াতের পথ, এটা কোনোভাবে বন্ধ করা সম্ভব না। কিন্তু তিনি বললেন আমি তাদের সাথে মানে কোন একটা বোঝাপড়া যেতে হবে যেন তারা এই ডিস্টার্বটা না করে। এবং এরপরে আমার রুমে আর কখনো কোনো কিছু দেখা যায়নি। আমি মাঝে মাঝে আমার রুমের দরজায় কে যেন জোরে লাথি মেরে চলে যায়, আর এটা ঘটে রাত 2টা থেকে 3টার মধ্যে। এখনো আমি যে রুমটাতে থাকি আর এখানে বসেই ঘটনাটা লিখলাম, বিষয়গুলোর সাথে কেমন যেন নিজেকে মানিয়ে নিয়েছি, তাই এখন আর ভয় লাগে না। এটা ছিল আমার ঘটনা। আমার সাথে আরো কিছু ঘটনা আছে যা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। আমি আপনাদের আপনার পরের ঘটনার জন্য ওয়েট করছি এবং পরের ঘটনার অপেক্ষায় থাকলাম। এবং এই যে মানিয়ে নেয়া, এরকম আমি অনেকের কাছে শুনেছি যে একটা সময় ভয় পেতে 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 মানিয়ে নেয় মানুষ। যেমন আমি একটু সহজ করে বুঝিয়ে বললে যেতে হয় যে যেমন দাঁড়ায় ঘটনাটা, সেটা হচ্ছে যে মানুষ যেমন বহুদিন ধরে একটা অসুখে ভুগতে ভুগতে মনে করেন যে না, বাকিটা জীবন এটাকে সাথে নিয়েই বাঁচতে হবে। সেটাকে সাথে নিয়ে বাঁচতে হলে কতটা সুস্থভাবে বাঁচা যায় সেটা চেষ্টা করেন, অনেকটা এরকম। আমি এরকম অনেকের মানুষের কাছে শুনেছি, হ্যাঁ ভয় পাই, অনেক চেষ্টা করেছি, এটা করেছি, সেটা করেছি, হ্যান করেছি, ত্যান করেছি, তারপরে কিচ্ছু হয়নি, এখন যেটা করি সেটা হচ্ছে যে এগুলো নিয়েই আছি এবং চেষ্টা করি ভালো থাকতে। যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় যাব, দিনারের কাছে যাব। দিনার এসছেন অনেকদিন পরে, ওয়েলকাম ব্যাক দিনার, অনেকদিন পরে কথা হচ্ছে আপনার সাথে, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমরা আপনার ঘটনায় চলে যাই।
আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি দিনারাম এসেছি লালবাগ থেকে। তো রাসেল ভাই, আমি প্রথম যে ঘটনাটি শেয়ার করছি এটা আমি গতকাল বৃহস্পতিবার জামিল ভাই নামে একজন বড় ভাইয়ের মুখ থেকে ঘটনাটি শুনি। তো ঘটনাটি হচ্ছে ওনার ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো ঘটনাটি আজ থেকে 6 বছর আগে ঘটে। তো তখন জামিল ভাইয়ের ফ্রেন্ড যার সাথে ঘটনাগুলো ঘটে, তখন উনি মিডিল ইস্টের কাতারে থাকতেন। তো কাতারে উনি একটা কোম্পানির ভিসাতে যান বাংলাদেশ থেকে। তো সেখানে উনি টেলারিং এর কাজ করতেন। তো উনি যে মালিকের আন্ডারে কাজ করতেন সেই মালিক উনাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়। তো আপনার ওনারা যে বাসাটাতে থাকতেন সেটা হচ্ছে 2 তলার একটা বিল্ডিং, এবং নিচের ফ্লোরে হচ্ছে হলো কারখানার মতো, সেখানে ওনারা কাজ করতেন, এবং সেকেন্ড ফ্লোরে ওনারা সবাই একসাথে থাকতেন। তো ওইখানে আরো 2 জন বাংলাদেশি কর্মচারী ছিল, আর ওই কারখানার সবচেয়ে যে পুরাতন যে কর্মচারী তিনি হচ্ছিলেন পাকিস্তানের নাগরিক ছিলেন উনি, ওনার নাম হচ্ছে ইউসুফ শেখ। তো ওখানে ওঠার পর 2-1 দিন পর ওই ইউসুফ শেখ যিনি, উনি তাকে কিছু জিনিস নিয়ম কানুন শিখিয়ে দেয়। সেটা হচ্ছে যে আপনার রাতের বেলা মাঝে মধ্যে পুলিশ আসে এখানে। তো পুলিশ এসে চেক করে যে কোনো অবৈধ কর্মচারী অন্য দেশ থেকে এসে কাজ টাজ করছে কিনা, এগুলো চেক করার জন্য। তো তারা যখন আসে বেসিক্যালি তারা এসে নক দিয়ে বলে, তারা আরবিতে বলে যে আমরা পুলিশ, দরজা খোলার জন্য। তো তাদের বাসার পিছন দিকে একটা গেট ছিল আর সামনের দিকে শুধু শাটার ছিল, যেটা বেসিক্যালি মানে দোকানের মতোই। তো এরকম কিছু নিয়ম শিখে আর একটা জিনিস বলে যে রাতের বেলা যদি এরকম পুলিশ ছাড়া যদি অন্য কেউ নক করে তাহলে যাতে তারা দরজা না খুলে বা শাটার না খুলে। তো ওনার কাছে একটু অবাক লাগে যে চোর ডাকাতের কোনো ভয় ছিল না সেখানে, আর হাইওয়ের পাশে ছিল তাদের ওই কারখানা বা বাসা যেটাই হোক। তো আশেপাশে 2-1টা বাসা ছাড়া আর দূরে একটা পেট্রোল পাম্প ছিল, পাম্প স্টেশন ছিল। তো 2-1 দিন পর ওই জামিল ভাইয়ের ফ্রেন্ড উনি তাকে জিজ্ঞেস করে যে আপনি যে বললেন যে পুলিশ ছাড়া অন্য কেউ যদি নক করে দরজা খুলতে না, মানে কি মানে কারণটা কি ছিল? তখন উনি যেটা বলেন যে পাকিস্তানি যে সিটিজেনটা ছিল, তো উনি বলে যে এই বাসাটা যখন এই ওনাদের কারখানা যে মালিক যিনি অ্যারেবিয়ান পার্সন, তো উনি প্রায় 2-3 বছর আগে নেন ভাড়া। তো তার ঠিক 3-4 বছর আগ পর্যন্ত বাসাটা অ্যাবান্ডেনই ছিল।
আচ্ছা,
তো এই বাসাটা যে একটা কাহিনী আছে সেটা হচ্ছে এরকম যে অনেক আগে এখানে একটা অ্যারেবিয়ান ফ্যামিলি থাকতো। তো একদিন যেটা হয় যে ওই অ্যারাবিয়ান ফ্যামিলির যে কর্তা যিনি ছিলেন উনি তার ওয়াইফ এবং তার বাচ্চা ছিল একটা, প্রায় 1 বছর এরকম বয়স ছিল। তো তাদের 2 জনকে মেরে আপনার ফ্রিজের মধ্যে রেখে সে চলে যায়। তো যেহেতু কোনো লোকজন আসা যাওয়া ছিল না, তো এটা জানতে জানতে প্রায় 4-5 দিন লেগে যায়। তো পুলিশ টুলিশ এসে সে লাশ সেখান থেকে নিয়ে যায়। তারপর থেকে এই বাসাটা বলতে গেলে অ্যাবান্ডেনই ছিল, কেউ থাকতো না। তো তারপর ওনাদের মালিক এই বাসাটাকে কারখানা হিসাবে নেয়।
আচ্ছা,
তো ইউসুফ শেখ আরো কিছু বলে যে সেটা হচ্ছে যে এই কারখানাতে মানে এর আগে অনেক কর্মচারী আসছে বাংলাদেশ থেকে প্লাস হচ্ছে পাকিস্তান থেকে। তো অনেকেই 1-1.5 মাস কাজ করার পর চলে যেত, আচ্ছা, তো সবারই একটা কমপ্লেইন ছিল যে রাত হলে মনে হচ্ছে ওনাদের ফার্স্ট ফ্লোরের বর্ণনা ছিল এরকম যে বড় একটা রুম, তারপর হচ্ছে একটা ছোট কিচেন রুম এবং তারপর হচ্ছে টয়লেট। তো ওই কিচেন রুমের ওইখান থেকে মনে হচ্ছে মানে মনে হতো যে তাদের কোন একজন মহিলা থেমে থেমে কান্না করলে যেরকম শব্দ হবে ঠিক এরকম একটা কান্নার শব্দ ভেসে আসতো।
আচ্ছা,
আর অনেক সময় থেকে যে তাদের শাটারের মধ্যে মনে হচ্ছে কেউ নক করতেছে। তো তারা অনেকবার উপর থেকে দেখার চেষ্টা করছে, নিজে শাটার খুলে বেরিয়েছে, দেখছে সেখানে কেউই নেই। আর ওনাদের বাসাটা ছিল হাইওয়ের একেবারে পাশে, ওইখানে যে অন্য কেউ এসে তাদেরকে ডিস্টার্ব করবে এরকম কেউ ছিল না সেখানে। তো একদিন যেটা হয়, এক কর্মচারী ছিল, সে নিচে কাজ করতেছিল। তো কাজ করার একটা পর্যায়ে সে শুনতেছে যে আপনার রান্নাঘরে ওই পাশ থেকে একজন মহিলা কান্না করতেছে। তো এটা শোনার পর তার কাছে কি মানে কিউরিয়াসিটি কাজ করে যে এত রাতে এখানে মহিলা কোথেকে আসবে। তো সেটা দেখার জন্য কিচেন রুমের দিকে যখন যায়, তখন সে স্পষ্ট ফিল করলো যে শব্দটা টয়লেট থেকে আসতেছে। তো রাসেল ভাই উনি যখন টয়লেটের দরজাটা যখন খুলেন, তখন উনি দেখেন যে লম্বা একটা মানুষ, মহিলা হবে, কারণ সে যেটা বলে যে বেশ বড় বড় চুল ছিল, সে মানে তার মাথার একেবারে টয়লেটের সেলিং এর সাথে লাগানো ছিল, এত বেশি লম্বা ছিল। তো এরকম একজন মানুষ ঘুরে দাঁড়িয়ে সে কান্না করতেছে। তো এটা দেখার পর সে ভয়ে দোতলা চলে আসে দূর দিয়ে। তো এসে সবাইকে নিয়ে নিচে যায়। তো সে নিচে গিয়ে দেখে যে ওয়াশরুমে কেউই নেই। তো তারপর ওই লোক কিন্তু এখান থেকে ছেড়ে দেয় কাজ করা। তো এটা তাদেরকে বলে যে এই ব্যাপারগুলো যাতে একটু উনি অ্যাভয়েড করে চলে, বিকজ এই বাসাটা বা এই কারখানাটা এই প্রবলেমগুলো আছে। তো যাই হোক, তো একদিন ওনারা রাতের বেলা কাজ করতেছিল, মেশিনে কাজ করতেছিল। তো ওই ইউসুফ শেখ যিনি, উনি হঠাৎ করে বলতেছে যে মেশিনটি স্টপ করার জন্য। দুজন মেশিন চালাচ্ছিল, তো তারা মেশিন স্টপ করলো। তখন প্রায় দশটা সাড়ে দশটা হবে, তারা সবাই শুনতেছে যে বাসার পিছন থেকে একটা মহিলার কান্নার শব্দ ভেসে আসতেছে। তো তারা কিন্তু আসলে মোটামুটি ইউজ টু ছিল ব্যাপারগুলোর সাথে, এগুলো একটু তারা অ্যাভয়েড করে চলত। তো একদিন যেটা হয় যে তারা তাদের ওই কারখানায় যে মানে প্রোডাক্টগুলো তৈরি করে সেগুলো তারা পাশে একটা মার্কেটে দিয়ে আসে। তাদের কিছু শোরুমের সাথে ডিল ছিল, ওইখানে গিয়ে তারা তাদের মালগুলো দিয়ে আসতো। তো একদিন তারা সেই শপিং মলে সেই মালগুলো দিয়ে আসতেছিল তাদের কাভার্ড ভ্যানে করে। তো তখন গাড়ি চালাচ্ছিল ছিল জামিল ভাই, যে ফ্রেন্ডটা ছিল উনি গাড়ি চালাচ্ছিলেন, আর ওই ওনার সাথে ছিল ইউসুফ শেখ যিনি, আর পিছনে একজন বাংলাদেশি কর্মচারী ছিল, আর তার সাথে ছিল তাদের সেই অ্যারাবিয়ান ওনারটা। তো হাইওয়ে যেহেতু সেখানে প্রায় ম্যাক্সিমাম সব গাড়ি প্রায় 80-90 মাইল পার আওয়ার বেগে চলতে থাকে। তো মরুভূমি একপাশে, আর ওদিক দিয়ে তারা যখন চলতেছিল, তো তারা লক্ষ্য করলো কি যে দূরের থেকে যদি কেউ যদি রাস্তা ক্রস করে বেসিক্যালি তাকে কিন্তু গাড়ির হেডলাইটের আলোতে দেখতে পাওয়ার কথা। তো হঠাৎ একটা সময় তারা দেখলো, সবাই একসাথে দেখলো যে মনে হচ্ছিল কেউ একজন হঠাৎ গাড়ির সামনে চলে আসছে এবং তারা খুব জোরে সেটাকে হিট করে, এত জোরে হিট করে যে জামিল ভাইয়ের যে ফ্রেন্ড তার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, মানে থরথর করে কাঁপতেছিল যে সে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট করে ফেলছে। তো এটা ঘটার পর সে সঙ্গে সঙ্গে গাড়ি ব্রেক করে। তো তাদের যে ওনার ছিলেন উনি আগে বের হন। তো তারা হিট করার পর যতটা না শক্ট হয়, তার চেয়ে বেশি শক্টটা তারা বের হয়ে, যে পরিমাণ শব্দ হয় হিট করার পর, তো বেসিক্যালি গাড়ির যে সামনে যে বাম্পারটা ছিল সেটা ভেঙে যাওয়ার কথা বা কোনো স্ক্র্যাচ পড়ার কথা, কিন্তু তারা বের হয়ে দেখে যে সেখানে কোনো মানে কোনো স্ক্র্যাচ নাই, নট এ সিঙ্গেল স্ক্র্যাচ, কোনো কিছুই নেই সেখানে। যদি কাউকে আঘাত করো তো অ্যাটলিস্ট তার ব্লাড পরে থাকতো, কোন জীব জানোয়ার হলেও কিন্তু তার মানে বডিটা পরে থাকতো, সেখানে কিছুই নেই। তো এটা ঘটার পর তারা আর কেউ নিজেদের সাথে কোনো শেয়ার টেয়ার কিছু করলো না যে কি ঘটছে ব্যাপারটা। তো যাই হোক, তো তাদের উনি যেটা বলেন যে উনি যতটুকু দেখেন যে তার কাছে মনে হচ্ছিল যে সাদা জামা পরা কেউ একজন হঠাৎ সামনে চলে আসছে এবং তারা ওইটাকে হিট করছে। তো তার কিছুদিন পর উনি আর কিছু ডকুমেন্টস কিছু প্রবলেম থাকার কারণে উনি দেশে চলে আসেন। তো দেশে এসে প্রায় উনি আর পরে কাতারে যাননি। তো উনি প্রায় আপনার 3-4 মাস বেকার ছিলেন। তো তারপর উনি ফ্রুটস এর বিজনেস শুরু করেন, জামিল ভাইয়ের ফ্রেন্ড। তো ফ্রুটস এর বিজনেসের কারণে উনি মাঝে মধ্যেই আপনার হচ্ছে দিনাজপুর, রংপুর, তারপর হচ্ছে যশোর যেতেন উনি ফ্রুটস কেনার জন্য। তো ওখানে উনি বাসে যেতেন এবং আসার সময় উনি ট্রাকে করে ফ্রুটস নিয়ে চলে আসতেন ঢাকায়। তো এরকম একদিন উনি রাতের বেলা যশোর যাচ্ছিলেন, তো ঢাকা থেকে উনি বাসে উঠেন। তো বাসে উঠার পর যেটা হয় রাসেল ভাই, যে এটা কিন্তু প্রায় বছরখানেক হয়ে গেছে ওই কাতার থেকে আসার। তো উনি যে সিটটায় বসেন জানালার পাশে, তো উনি দেখলেন যে ওনার পাশের সিটটা একটু ভাঙা, মানে ভাঙা কি মনে হচ্ছে না কেউ বসতে পারবে সেখানে। তো গাড়িটা যখন স্টার্ট দিবে ঠিক তখন একজন মহিলা এসে সেখানে বসে। তো মহিলাটা পরা ছিল সাদা একটা বোরকা, যে সাদা বোরকা কিন্তু এখন দেখা যায় না। আগেরকার দিনে আমরা যখন আরবি পড়তাম তখন ওই দাদিদেরকে দেখতাম তারা এরকম বোরকা পরে। তো তার চোখের দিকে শুধু দুটা ফুটোর মতো চোখ দুটো দেখা যায়। তো এরকম একটা মহিলা এসে বসছে, তার কোলে হচ্ছে একটা বাচ্চা। তো উনি ভাবছেন হয়তো জাতি টাতির হবে, তার সাথে যাচ্ছে। তো যাত্রা পথে যখন গাড়ি থামায় উনি খাওয়ার জন্য গাড়ি থেকে নামেন, তো উনি গাড়ি থেকে নামার পর তো উনি দেখতেছিলেন যে তার পাশে যে মহিলাটা বসছে বাচ্চা নিয়ে, মানে সে কোথায় বসছে। তো যেহেতু সাদা পড়েছে তাকে কিন্তু মানে সহজেই লোকেট করা সম্ভব ছিল, বাট উনি তাকে কোথাও লোকেট করতে পারেন। তো উনি ভাবলেন যে হয়তো উনি খেয়ে আবার গাড়িতে উঠে গেছেন। তো উনি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আপনার স্মোক করতেন, তো স্মোক শেষ করে উনি বাসে উঠেন। তখন বাসটা ঘুরাচ্ছিল সে হোটেলের সামনে থেকে। তো তখন উনি যখন বাসে উঠলেন তখন উনি উঠে দেখলেন যে ওনার পাশের সিটে ওই মহিলাটা নেই, যে মহিলাটা ওনার সাথে ঢাকা থেকে আসছে। তখন উনি সুপারভাইজারকে বলে যে এখানে একজন যাত্রী ছিল, উনি তো নেই। তখন সুপারভাইজার ওনাকে যেটা রিপ্লাই দেয় যে ভাই আপনার ওই সিটটা তো ভাঙা, ওটার কোনো যাত্রী নাই।
আচ্ছা,
মানে তখন উনি লক্ষ্য করলেন
কেউ ছিলই না ওইখানে আসলে।
জি, উনি আসলে তখন একটু খেয়াল করে দেখলেন কি যে ওই সিটটার যে আসনের যে ফোমটা ছিল মানে সেই ফোমটাই ছিল না, অ্যাটলিস্ট কেউ বসতে গেলে সেখানে পড়ে যাওয়ার কথা নিচে। তো উনি আর ভাবলেন না এগুলো নিয়ে কোনো কিছু, তো উনি যশোর চলে যান। তো সকালবেলা গিয়ে উনি যশোরে পৌঁছানোর পর উনি একটা হোটেল টাইপের মানে বোর্ডিং বলা চলে একটা জায়গা খুব চিপ রেটে একটা হোটেলে উঠেন উনি। তো হোটেলে ওঠার পর উনি সারাদিন ঘুমায়, ঘুমতে করে বিকালবেলা উনি ওনার যে বিজনেস পার্টনার ছিল তাদের সাথে ডিল টিল করে, তো সেদিন রাতে উনি ঢাকায় চলে আসবেন। বাট কোন একটা প্রবলেমের কারণে তাকে সেদিন তার থেকে যেতে হয় রাতে, তার পরের দিন উনি আসবেন। তো সেদিন রাতের ঘটনা, উনি রুমে শুয়েছিলেন, খুব আর্লি শুয়ে পড়েন। তো তখন শীতকাল ছিল, তো উনি হঠাৎ কটা আড়াইটা তিনটে এরকম সময় হবে, উনি তখন ঘড়ি দেখেন নাই, উনি এটা গেস করে বলেন যে আড়াইটা তিনটে এরকম সময় নাগাদ উনি ফিল করলেন যে উনার রুমের মধ্যে টেম্পারেচার অনেক হাই, 40 বা 40 আপ হবে, এত টেম্পারেচার, যেন ঘামাচ্ছেন রীতিমতো, শীতকাল ছিল। তখন আসলে উনি চোখ খোলার পর যেটা দেখলেন সেটা খুবই উইয়ার্ড ছিল তার জন্য। তো উনি দেখতেছেন যে যে মহিলাটাকে উনি যেটা বলেন যে উনি কাতারে দেখেছিলেন, গাড়ি হিট করেছিলেন যখন, সাদা ড্রেস পরা, যে মহিলাটাকে উনি বাসে দেখেছেন সেই রকমই একজন মহিলা, বোরকা পরা মনে হচ্ছে, সে রুমের মধ্যে একবার মানে ডান পাশ থেকে বাম পাশে যাচ্ছে আর বাম পাশ থেকে ডান পাশে আসছে। তার কোলে একটা বাচ্চার মতো ছিল, মানে দেখে মনে হচ্ছে তাই সে কোলে কিছু একটা নিয়ে রাখছে। তো অনেক সময় হয় না যে বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য রুমের একপাশ থেকে আরেক পাশে মহিলারা হেঁটে যায় ঘুম পাড়ানোর জন্য। তো উনি তখন মানে বেশিক্ষণ দেখতে পারেন নাই জিনিসটাকে, তো তখন উনি জাস্ট তার পায়ের দিকে লোকেট করেন মানে নজর দেন। তো উনি পায়ের দিকে তাকানোর পর যেটা দেখলেন যে তার পায়ের তালুর যে অংশটা সেটার আঙ্গুলগুলো ছিল পিছনের দিকে আর পায়ের গোড়ালিটা ছিল তার বডির সামনের দিকে। তো এটা দেখার পর রাসেল ভাই তার আর কোনো কিছু মনে নেই, উনি সেন্স হারিয়ে ফেলেন সে রুমের মধ্যে। তো পরের দিন সকালবেলা যখন তার সেন্স ফিরে, তো উনি ঘটনাটা কারো ওই বোর্ডিং এর কারোর সাথে শেয়ার না করে উনি ঢাকায় চলে আসেন বাসে করে, তো উনার ট্রাক পরবর্তীতে চলে আসে। তো এই ঘটনা ঘটার পর উনি কারোর সাথে ব্যাপারটা শেয়ার করেন, হয়তো তার কোনো ভুল হ্যালুসিনেশন হতে পারে। তো উনি ঢাকায় আসার পর এই রোজার কিছুদিন আগের ঘটনা, ওনাদের বাসাটা হচ্ছে আজিমপুরে আন্ডার কনস্ট্রাকশন ওনাদের বাসা। তো ওনাদের বাসার যে নিচে যে হাউসটা আছে, তো সেই হাউসের পানি উনি যখন মোটর দিয়ে উপরে টাঙ্কিতে তোলেন, তো উনি মাঝে মধ্যে গিয়ে চেক করেন যে টাঙ্কি কি ফুল হয়েছে কিনা। তো ফুল হলে উনি নিচে থেকে সুইচটাকে অফ করে দেন। তো কিছুদিন আগে এই রোজার আগে তো উনি এরকম ছাদে যান, তো ছাদে গিয়ে উনি টর্চ লাইট নিয়ে দেখতেছিলেন টাঙ্কি, তখন 9:30 10:15 এরকম সময়। তখন উনি সেম জিনিস যে জিনিসটা উনি বাসে দেখেছেন প্লাস হচ্ছে আপনার যশোরে যাওয়ার পর দেখেছেন সে বোর্ডিং এ প্লাস কাতারে দেখেছেন, সেই জিনিসটা তার বাসার ছাদে মনে হচ্ছে তার দিকে তাকিয়ে আছে কোলে একটা বাচ্চার মতো নিয়ে। তো এটা কিন্তু আসলে উনি অনেক হুজুর দেখায়, ঈদের পরও উনি অনেক হুজুর দেখায়, কিন্তু উনি এখনো এটা কোনো সলিউশন পাননি,
এখনো পর্যন্ত জিনিসটা এরকমই আছে।
জি,
ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবং আমরা মানে তার কল্যাণ কামনা করি এবং তিনি এই সমস্যা কাটিয়ে উঠুন সেটাই আমরা চাইব। আমাদের বেশ কিছু এস এম এস চলে এসে খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন এস এম এস করেছেন, লিখেছেন লাইফ ইজ ফান ইফ ভুতাসন ইজ অন। আমরা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর বিং উইথ আস। আমরা আপনি রেগুলারই আমাদেরকে এস এম এস করেন এবং আমাদের আমরা মানে আমি অলওয়েজ আপনাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করি এটার জন্য, মানে আই লাভ টু সি ইউ এস এম এস এস, মানে যখনই ভুতাসন হয় তখনই আমি এক্সপেক্ট করি যে আপনারা পাঠাবেন। এরকম অনেকেই আছেন যারা রেগুলার এস এম এস করেন। লিমন আমাদের এস এম এস করেছেন জামালপুর থেকে এবং তিনি বলছেন যে আচ্ছা, তিনি গার্লফ্রেন্ডের সাথে কথা না বলে আমাদেরকে শুনছেন। ওকে, আমাদেরকে রূপকথা আমাদের লিখেছেন খুলনা থেকে যে আই হ্যাভ এ স্টোরি। আপনি যদি স্টোরি থাকে তাহলে ডেফিনেটলি আপনার আমাকে সেন্ড করুন এবং সেটার জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনি প্লিজ আপনাকে নোট করে নিতে পারেন, আমাদের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আরও একবার, bhutafm@radio50.fm which is bhutafm@radio50.fm। মালিহা আমাদের লিখেছেন, সামটাইমস আই হ্যালুসিনেট লুকিং ইন টু মাই মিরর, দিস স্টোরিজ মেক মি বিলিভ দ্যাট সামথিং এক্সিস্টস in my room though nobody believes me. আপনাকে কেউ বিশ্বাস করুক আর না করুক, ওই যে ওই ব্যাপারটা যেটা হচ্ছে আপনি হ্যালুসিনেট করেন যে এটাও কিন্তু খুব আপনি যে মানে কি বলবো যে খুব যে আমরা আসলে কোনটা হ্যালুসিনেট করি আর কোনটা সত্যি সত্যি দেখি এটাও আমরা কতটা বুঝি। আর ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে, আপনি হ্যালুসিনেট করেন যেটা আমি সেটাই বলি যে আপনি ধরে নিলাম যে আপনি হ্যালুসিনেটই করেন, বাট তাই বলে তো ভয়টাকে এড়ানো যায় না। আপনি যেটা দেখছেন সেটা আপনি জানেন যে সত্যি দেখছেন না, তারপরে তো ভয়টাকে এড়ানো যায় না, মানে ভয় তো লাগেই। সাদিক আমাদের এস এম এস করেছেন মালি
আলিবাগ থেকে ফার্স্ট ঘটনাটা শুনে তিনি রুমের লাইট অন করে দিয়েছেন। মুন্না আমাদের রাজীবপুর থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে মাঝে মাঝে আমার ভূত এফএমের প্রতি ঘৃণা হয় কারণ তিন সপ্তাহ ধরে এসএমএস করছি বাট পড়া হচ্ছে না, বাট এই সপ্তাহে আপনার এসএমএস পড়ে ফেলাম মানে আই এম রিয়েলি সরি বিকজ এটা মানে সবকিছু যে আমি খুব ইচ্ছা করে করি, আমি আপনাদের এসএমএস ওভারলুক করি, ইটস নট লাইক দ্যাট যে আমি আপনাদের এসএমএস ওভারলুক করছি পড়ছি না। আবার একটা জিনিস সত্যি যে সব এসএমএস কিন্তু পড়াও সম্ভব না আমার পক্ষে। রাসেল খুলনা থেকে লিখেছেন যে আমি মিস্ত্রি পাড়ার হুজুর প্লাজায় থাকি, এটা একটা হন্টেড বাড়ি, আপনি যদি হন্টেড বাড়িতেই থাকেন তাহলে ডেফিনেটলি আপনাকে যেটা আমি রিকোয়েস্ট করব একদম যে আপনি আপনার ঘটনাটা আমাদেরকে প্লিজ 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 পাঠিয়ে দিন, আপনার ঘটনাটা আমরা এই উইকে যেন পেয়ে যাই সেই ব্যবস্থা করুন। নাবিসা আমাদের এসএমএস করছেন লালবাগ থেকে, ইফ ডোন্ট রিড মাই এসএমএস দেন বলার কিছু লেখেননি, আমি আপনার এসএমএস পড়ে ফেলাম। সুমন আমাদের এসএমএস করছেন খুলনা থেকে, ডোন্ট স্টপ দ্য ফুর্তি, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য যারা আমাদের সঙ্গে এখনো পর্যন্ত রয়েছেন। আমি ফেসবুক আর অন্য সব এসএমএস গুলো আবারও পড়তে চাচ্ছি একটু পরে, আপাতত আচ্ছা আমি নামগুলো একটু তাও বলে দিই না সবাই খুব মাইন্ড করেন। রবিন আমাদের এখানে লিখছেন, আমাদের এখানে ফেসবুক হচ্ছে এমডি আশিকুর রহমান আছেন, অমিত আমাদের তুহিন আমাদের সাথে রয়েছেন, মিথিলা অনি রয়েছেন আমাদের সাথে রয়েছেন, মেশকাত হোসেন সাব্বির, এছাড়াও তানিম জনি আমাদের সাথে রয়েছেন, এমডি খায়রুল ইসলাম খোকন আমাদের সাথে রয়েছেন, সার্জিল অভি আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন এছাড়াও দেখতে পাচ্ছি এমডি ইশওয়াক এ আর, এছাড়াও রাব্বি খান আমাদের সাথে রয়েছেন, সুপ্ত রয় আমাদের সাথে রয়েছেন, তানজির আহমেদ রক রাকিব আমাদের সাথে রয়েছেন, আনিস জামান আমাদের সাথে রয়েছেন, ইয়াসিন আরাফাত আমাদের সাথে রয়েছেন, সোয়েব চৌধুরী আছেন আমাদের সাথে, শাহিন ওসমান, এছাড়া আমাদের সাথে রয়েছেন মাহমুদুল হাসান তৌফিক সহ আরো অনেকে। আপনি যদি আমাদের সাথে থাকতে চান আমাদেরকে এসএমএস করতে চান, এসএমএস করার নিয়ম একটু আগেই বলে দিচ্ছি, আমাদের ইমেল করার নিয়মটি বলে দিচ্ছি, ফেসবুকের লিঙ্ক দুটো আপনাদের আবারও দিয়ে দিচ্ছি, www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhootfm.rasel। আমাদেরকে লিখেছেন এখানে শান্ত রায় দাদা, দাদা কিভাবে ফেসবুকে পাবো একটু বলবেন, আপনি অলরেডি আমাদের পেয়ে গেছেন, দ্যাটস ওয়াই আমি আপনাকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে যারা আছেন এবং এই অ্যাডটাও সহ্য করে তারপরে আমাদের সঙ্গে থাকবেন, আমরা চেষ্টা করবো একটা অডিও ক্লিপ কিছুক্ষণের মধ্যে প্লে করার জন্য। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে জমিদার বাড়ির একটা ছবি দিয়েছেন একজন, এবং এই জমিদার বাড়ি নিয়ে ছবিটা দেখে আমি খুব আমাদের ফেসবুক পেজে দিয়েছেন, আমার যে ভূত এফএমের যে পেজটা রয়েছে সেখানে পোস্ট করেছেন তিনি, কমেন্টে পোস্ট করেছেন। আমি বলবো যে এটা নিয়ে যদি আপনার কোনো ঘটনা জানা থাকে ডেফিনেটলি আমাদের জানান, আমরা চাই আমরা যদি সেরকম মনে করি তাহলে আমরা এটা ভিজিটও করতে পারি, সো খুব দ্রুত জানান। ফরিদপুর থেকে লিখেছেন তাই না, এমডি রাকিব জমাদার আমাদের সাথে আছেন। ওকে আমরা চলে যাচ্ছি একটা ছোট বিরতিতে, বিরতির পর আবারও ফিরে আসছি, স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি
এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
নমস্কার রাসেল ভাই, আমি শ্রীকান্ত ভট্টাচার্য, ওয়েস্ট বেঙ্গল হুগলি থেকে বলছি। আমি আপনাদের প্রোগ্রামের একজন নিয়মিত শ্রোতা, প্রতিদিনের সকল শ্রোতা বন্ধুকে এবং আপনাকে ও মাসুমদাকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। দেখুন আমি ঘটনায় চলে আসি, ঘটনাটা শোনা আমাদের এখানকার একজন কাকার মুখ থেকে, ওনাকে আমরা সবাই সহদেব কাকা বলি। উনি প্রতি বছর ওনার গ্রামের বাড়িতে শীতকালে খেজুর গাছে হাঁড়ি দিতেন, রসের হাঁড়ি হয় না সেই হাঁড়ি দিতেন, ভোরবেলা উঠে সেসব হাঁড়ি থেকে তিনি রস সংগ্রহ করতেন এবং পরে দিনের বেলা সেটা জাল ডাল দিয়ে গুড় বানাতেন। তো এই কাজে ওনার একজন সহকারী ছিল, তখন উনি প্রত্যেক দিন রাত্রিবেলা তিনটের সময় ওই দুজন বেরোতেন বাড়ি থেকে, উনি এবং ওনার সহকারী, এবং ওই খেজুর বাগানে চলে যেতেন। বাগান বলতে সেই রকম বাগান নয়, বাগান বলতে আমরা যা বুঝি সেরকম না, মানে বিষয়টা হচ্ছে যে ওখানে ফাঁকা মাঠ, ফাঁকা মাঠের মানে গ্রামের শেষ মাথায় একটা বড় খাল ছিল, খালটা পার করে একটা ফাঁকা মাঠ, বিরাট বড় মাঠ, সেই মাঠটা আর কি আশেপাশে কোনো লোক বসতি গ্রাম ফ্রাম কিছু ছিল না, উঁচু নিচু ঢিবি জমি, কিছু কিছু পচিত জমি, ছোট ছোট খাল, আর এখানে ওখানে একটা আঁশ শেওড়া গাছের ঝোপ, আর দু চারটে এখানে ওখানে ছড়ি ছিটি সাথে থাকা করে খেজুর গাছ ছিল। পুরো জায়গাটা জুড়ে প্রায় 40-50টা মতন খেজুর গাছ ছিল। ওই জায়গাটার নাম হচ্ছে হেলিয়া পোতা, গ্রামের লোকে ওরা বলতো হেলিয়া পোতা। ওই মাঠটার বিরাট বড় ছিল, হ্যাঁ, এবং মাঠের এক পাশে ছিল একটা পুরনো ভেঙে যাওয়া বাড়ি, কেউ বলতো যে ওটা জমিদার বাড়ি, কেউ বলতো রাজবাড়ি। হ্যাঁ, তবে সে বাড়িটা মানে একদম কোনো মতে মাথা তুলে মানে নিজের অস্তিত্ব জানা নিত আর কি, জঙ্গলে ঘেরা। তো ওই জায়গাটাতে দিনের বেলা দূরে থাক, রাত্রিবেলার দিনের বেলা কেউ কখনোই মানে কেউ ওখানে যেত না আর কি, ধারে কাছেও যেত না। তো যাই হোক, সহদেব কাকার কথা অনুযায়ী ঘটনাটা ঘটে 2003 সালে। সে বছরও তিনি গাছে হাঁড়ি দিয়েছিলেন। আর তার সহকারী যে ছিল, যে তার যে সঙ্গী ছিল, যে তাকে হেল্প করতো, তার নাম ছিল নিতাই। প্রতিদিন ভোরে নিতাই কাকাকে ডাকতে আসত। তারপর দুজন দড়ি, হাঁড়ি, টিন, ছুরি, যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র লাগে সেসব নিয়ে তারা বেরিয়ে পড়তেন। আর নিতাইয়ের বাড়িটা ছিল, কাকার বাড়ি ছিল গ্রামের এক মাথায়, আর নিতাইয়ের বাড়িটা ছিল ওই গ্রামেরই অন্য পাড়ায়, বেশ কিছুটা দূরে। তো যেদিন ঘটনাটা ঘটে সেদিন প্রায় রাত্রিবেলা 3টার সময় কাকা উঠে একদম রেডি ফেডি হয়ে হ্যাঁ বসে আছেন, মানে প্রায় রেডি হয়ে গেছেন আর কি, যে নিতাই আসবে, ডাক্তার আসবে, বেরোবো একসঙ্গে। কিন্তু এক সময় তিনি বিরক্ত হন, দেখছি যে নিতাই আজকে আসছে না, অনেকটা দেরি হয়ে গেছে। অবশেষে তিনি আর অপেক্ষা না করে মনে মনে ভাবলেন যে না, আমি এগিয়ে গিয়ে দেখি। তো উনি একটা টর্চ লাইট আর প্রয়োজনীয় জিনিসপত্র, টিন, ফিল, হাড়ি, ছুরি ওসব নিয়ে বেরিয়ে পড়েন। তখন প্রায় রাত্রি 3:30 বাজে। উনি গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, বেশ কিছুটা উনি একাই যাচ্ছেন। যাওয়ার পর হঠাৎ করে উনি দেখেন যে উল্টো দিকে পথের ধারে একজন মানুষের মতন কে যেন দাঁড়িয়ে আছে। তো কে ব্যাপারটা একটু এগিয়ে যান, এগিয়ে গিয়ে সারা দেন। তখন উনি সারা নিয়ে জানতে পারেন ওটা নিতাই। তুমি বেশ বিরক্ত হলে, কি রে তুই এখানে এত দেরি হয়ে গেল? তখন নিতাই বলে যে আমি তোমার কাছে যাচ্ছিলাম। তো কাকা তখন বলেন যে রীতিমতো নাকি একটু তোমাকে, তুই এত দেরি করলি, জানিস না এত দেরি করে অতগুলো গাছের রস পাড়তে হবে, রস পাড়ে সব আবার ইয়ে করতে করতে সকাল হয়ে যাবে, এবার রস বেশি দেরি হলে নাকি রস টক হয়ে যায়। যাই হোক, তো নিতাই জবাব দেয় শরীরটা খারাপ করছিল কাকা, ওই জন্য একটু দেরি হয়ে গেল। তো কাকা কথা টথা না বাড়িয়ে ওই হাঁটতে হাঁটতে দুজন মিলে ওই মাঠের দিকে চলে যান। কাকা আগে আগে যাচ্ছেন, নিতাই পিছন পিছন আসছে। তো এক সময় তারা মাঠে চলে আসেন এবং মাঠে এসে ওনারা কাজে লেগে পড়েন। কাকা গাছে উঠছে, নিতাই দলায় দাঁড়িয়ে থাকছে, কাকা গাছে উঠে হাঁড়ি নামাচ্ছেন, দড়ি দিয়ে নামিয়ে দিচ্ছেন, নিতাই সেই হাঁড়িটা ধরছে, ধরে রাখছে। এবার দুজন মিলে কি করছে, ওই টিন টিন তেলের টিন ওগুলো পরিষ্কার করা, সেইসব টিনের মধ্যে রসগুলোকে ঢেলে ঢেলে নিচ্ছেন। এরকম করে বেশ কয়েকটা গাছে কাকা উঠে ওরকম হাঁড়ি পাচ্ছেন, নিতাই নিচ্ছে, এরকম এরকম চলছে। বেশ কয়েকটা গাছে এরকম করার পর তখন কাকা একটা গাছে উঠেছেন, আবার একটা গাছে উঠেছেন। গাছে উঠে উপরে উঠে বাঁধা হাঁড়িটাতে টর্চ ফেলে দেখছেন যে সেই হাঁড়িটার মধ্যে রস নেই। কাকা চমকে উঠছেন, কিন্তু সেখানে একটা মরা সাপ, হাঁড়িটার ভেতরে একটা সাপ রয়েছে, সাপটা মরা। কাকা চমকে উঠেছেন, কি হলো? চমকে উঠে তিনি উপর থেকে হাত পেরিয়ে থেকে বলছেন, এমনি তাই হাঁড়িতে একটা সাপ, তুই এদিকে হয়তো আমি দড়িটা দিয়ে হাঁড়িটা নামছি, ধরতো দেখতো দেখতো। তো কাকা এরকম অবাক হয়ে বলেন, তোমার থেকে কোনো রেসপন্স পায় না। কাকা আবার বলেন, এমনি তাই কোনো আওয়াজ নেই। তখন উনি তলার দিকে তাকিয়ে দেখেন যে কেউ নেই। তিনি উত্তর টুত্তর না পাওয়া তিনি আবার তাড়াতাড়ি গাছ থেকে নেমে আসেন, ওই ওপরে হাঁড়িটা রেখে দিয়ে নেমে আসেন। নেমে এসে দেখেন নিচে নিতাই কেউ, নিতাই নেই। এবং সত্যি বড় কথা, ওই গাছের তলাতে ওনারা যেসব অন্যান্য গাছ থেকে যে সমস্ত রস নিয়ে ওই টিনের মধ্যে রাখছিলেন, হাঁড়ি, দড়ি ইত্যাদি ইত্যাদি আরো জিনিসপত্র ছিল, হ্যাঁ দু চারটে টিন ফিন ছিল, ওগুলোও নেই, নিতাইও নেই, ওগুলোও নেই, তিনি কাউকে দেখতে পারেন না। এবার উনি একটু টর্চ নিয়ে বাগানের মানে ওই আরো মাঠের এদিক ওদিকে একটু দেখেন, এদিক ওদিক আলো ফেলে দেখেন, তিনি কাউকে দেখতে পান না। দু চারবার হাঁ করেন, নিতাই নিতাই করে হাঁ করেন, কিন্তু কাউকে দেখতে পান না। তখন উনি ভাবেন যে নিতাই কি বদমাইশি করছে আমার সঙ্গে, এরম তো কোনোদিন করে না। তো এসব ভেবে তিনি বিরক্ত হয়ে ঠেকিয়ে মেগে ব্যাপারটা কি করলো, উনি ব্যাপারটা কি হলো, একই নিতাই দেরিতে আসলো, তারপর এই সাপ, তারপর আবার এই জিনিসপত্রগুলো কি নিয়ে নিতাই নিয়ে সরে পড়লো, কি হলো, লুকিয়ে রাখলো, ঠেকিয়ে মেগে উনি প্রায় যাই ও নিতাইয়ের বাড়িতেই যাইতো, বেটাকে বাড়িতে গিয়ে ধরবো। তো এইভাবে সোজা নিতাইয়ের বাড়ির দিকে উনি হাঁটতে থাকেন। তখন প্রায় ভোরে মানে ভোর মানে ভোর হবো হবো আবছা একটা আলো ফুটছে। উনি দূর থেকে দেখতে পান যে নিতাইয়ের বাড়ির সামনে একটা জটলা, হ্যাঁ 10-12 জন মানুষের ভিড় এবং কান্নাকাটির আওয়াজ। তিনি কাছে যাওয়ার পর যা শুনেন, শুনে তিনি শিউরে ওঠেন, দেখছেন নিতাইয়ের ডেড বডি ওখানে রাখা রয়েছে, তাকে ঘিরে বাড়ির লোকজন কান্নাকাটি করছে, আরো আশেপাশের প্রতিবেশী 2-4 জন এসছে। সবাই বলেছে যে রাত্রির গতকাল রাত্রির 11টা নাগাদ দেখি সাপে কামড়া, এবং সে নাকি ঘন্টা দুই তিন আগে মারা গেছে। এই কথা শোনার পর সহদেব কাকা ওইখানে কিরকম একটা কি কর্তব্য বিমুখ হয়ে ওখানে জ্ঞান হারান। তো পরে তার আগে বাড়িতে নিয়ে আসা হয়, লোকজন ভাবির করে বাড়িতে নিয়ে এসে এবং তাকে বাড়িতে এসে তাকে হাওয়া ফাওয়া দিয়ে দেয়। মোটামুটি একটা বেশ কিছুক্ষণ পর পরের দিন তার আগে দিনের বেলা তার জ্ঞান ফেরে, জ্ঞান ফেরে। কিন্তু তখন তিনি এরকম কেমন একটা বেদ ভুল টাইপের হয়েছেন, মানে ঠিক মতন কথাবার্তা বলছেন না, এই ব্যাপার কি ব্যাপার। তো কাকা পরে আস্তে আস্তে সুস্থ হন, কিন্তু কাকার একটাই প্রশ্ন, মানে আজও কাকারকে তাড়া করে বেড়ায়। এবং আমাদেরও একটাই প্রশ্ন বারবার মনে আছে যে নিতাই যদি তিন ঘন্টা আগে মারা গিয়ে থাকে তাহলে তার সঙ্গে ওই মাঠে কে গেছিল, নাকি কাকার বক্তব্য যে নাকি উনি যা দেখেছেন সবটাই তার ভুল, চোখের ভুল, চোখের ভ্রম ছিল, হয়তো তিনি ভুল দেখেছেন। আর যদি তাই যদি হবে তাহলে উনি যে দড়ি টিন হাঁড়ি এই জিনিসগুলো নিয়ে যে বাড়ি থেকে বেরিয়েছিলেন সেইগুলো কোথায় গেল, তারপরের দিন মাঠে গিয়ে তন্নতন্ন করে খুঁজেও তার চিহ্ন মাত্র পাওয়া যায়নি, সেই জিনিসগুলো গেল কোথায়। সহদেব কাকা আজও বেঁচে আছেন, এখন উনি প্রায় 65 বছরের একজন বৃদ্ধ মানুষ। হ্যাঁ, এবং ওই ঘটনার পর থেকে উনি আর গাছের রস ফস দেওয়া তো দূরে থাকা, গুড় বানানো ওইসব কারবার সব ছেড়ে দিয়েছেন। তো এখন উনি গ্রামের বাড়ি ছেড়ে এখানে এসে ওনার ছেলে এখানে কাজ করে থাকেন। তো এই ছিল আমার ঘটনা, ধন্যবাদ রাসেল। আর ভূতগ্রামের সকল শ্রোতাদেরকে আমি আবার আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ।
ভূত FM, the night comes alive with Grameenphone.
ওয়েলকাম ব্যাক। ঘুরিতে সময় রাত 1:07। পৃথিবীর যেখানেই আপনি থাকুন না কেন, আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনি আমাদের একজন, আপনি ভূত এফএমের একজন, এবং আপনি শুনছেন রেডিও ফুর্তি 88.0 FM। এবং পৃথিবীর যেখানেই থাকুন না কেন আপনি আমাদের সাথে এনজয় করছেন আজকের দারুণ দারুণ সব ঘটনা। এবং আপনাকে জানিয়ে রাখি যে ঢাকায় এই মুহূর্তে বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা বাইরে, এবং বৃষ্টির সময় এই ঘটনাগুলো আরো 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 অনেক বেশি জমে ওঠে এবং জমজমাট হয়ে ওঠে। আমি জানি না যে পৃথিবীর অন্য কোন শহরে ঠিক এই মুহূর্তে যেখান থেকে শুনছেন আমাকে সেখানেও বৃষ্টি হচ্ছে কিনা। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তবে তার আগে কিছু SMS পড়ে ফেলতে চাই। আমাদেরকে ফাহিম খুলনা থেকে SMS করেছেন এবং আমাদেরকে তিনি বলছেন খুলনার স্টোরি বেস্ট। ওকে, আমাদেরকে এছাড়া দেখতে পাচ্ছি আমাদেরকে অনেক লিখেছেন যে স্টোরিটা অ্যামেজিং ছিল। আমাদেরকে নাজমুল হক লিখেছেন, এছাড়া আমাদেরকে সাদমান সাইফুল মালিহা হলি ক্রসেন্ট স্কুল বনশ্রী থেকে লিখেছেন। এছাড়া আমাদেরকে পাচ্ছি যে ফিজু ময়মনসিং থেকে আমাদের এখানে লিখেছেন। এছাড়াও আমাদের এখানে লিখেছেন নীলা মোহাম্মদপুর ঢাকা থেকে আমাদের এখানে। এছাড়াও দেখতে পাচ্ছি আলিজা আনসারি, MD আলিজা আনসারি আমাদের এখানে লিখেছেন, এবং টিপটিপ বৃষ্টি হচ্ছে এবং তিনি রাজেন্দ্রপুরের কাছাকাছি, এবং হি ইজ ড্রাইভিং রাইট নাও অ্যান্ড লিসনিং টু ভূত FM। এবং তিনি বলছেন যে ইওর প্রোগ্রাম ইজ জবরদস্ত। ওকে, অ্যান্ড টুডে ইজ মাই, আচ্ছা আপনার বার্থডে আজকে, হ্যাপি বার্থডে। এবং আশা করছি যে আপনার বার্থডের এই প্রথম যে ঘন্টাটা সেই ঘন্টাটা অনেক ভালোই কেটেছে আমাদের সঙ্গে, এবং এখন দ্বিতীয় ঘন্টায় আপনি অলরেডি পা দিয়েছেন, এবং আশা করছি যে এই সময়টা আমাদের সাথে খুব ভালোই কাটছে। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর বিইং উইথ আস। আশা করছি সবসময় আপনাকে পাবো ঠিক এইভাবেই। আমাদেরকে মোস্তাক বেলি রোড থেকে লিখেছেন যে তিনি তার ছোট্ট বেবি মহিষা এবং তার ওয়াইফ প্রজাপতি, তারা সবাই একসাথে আমাদের সাথে রয়েছেন, রেগুলার SMS করেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদেরকে রেগুলার আপনারা জানান দেন যে আপনারা সঙ্গে রয়েছেন। জান্নাত ময়মনসিং থেকে আমাদের SMS করেছেন, সজিদ আমাদের সাথে SMS করেছেন আমাদেরকে, মুশফিক আই লাভ ভূত FM লিখেছেন, নিঝুম আমাদেরকে লিখেছেন, অনেকই ভয় করছে এবং তিনি বলছেন আমার বেডের পাশে একটা চেয়ার আছে, মনে হচ্ছে ওই চেয়ারে কেউ একজন বসে আছে। ও মাই গড, আমাদের এখানে একটা স্টুডিও থেকে পাশের একটা স্টুডিও দেখা যায়, সেই স্টুডিওতে এরকম একটা ঘটনা ঘটেছিল, মনে হচ্ছিল যে কেউ একজন চেয়ারটায় বসে দোল খাচ্ছে, এইভাবে চেয়ারটা দুলছিল। আসলে ওই রুমে কোনো আর্যে ছিল না, বাট পাশের রুমে আর্যে ছিল, এবং পাশের রুমের আর্যে দেখছিলেন সেই রুমে কেউ একজন চেয়ারে বসে দোল খাচ্ছে, চেয়ারটা জাস্ট একা একা
নড়ছে একদিক থেকে আরেকদিক। পালকি আমাদের এখানে এস এম এস করছেন, বাহার আমাদের এখানে এস এম এস করছেন, এস এম এস করছেন আমাদের এখানে পুলক, এস এম এস করছেন আকাশ সহ আরো অনেকে। আপনি যদি এস এম এস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি এফ ও আর টি আই ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। আপনার নামটা কি একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন একটু আমাদের বলেন।
হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম, আমি আমিনুল্লাহ সেতু ধানমন্ডি 27 থেকে এসেছি।
ওকে, ধানমন্ডি 27 থেকে এসেছেন। আপনার যে ঘটনাটা, বেসিক্যালি আপনাদের তিনজনের সাথে একই ঘটনা ঘটেছে। আমরা ঘটনাটা আপনি যখন বাইরে বলছিলেন তখন অনেক বড় করেই বলছেন, আমরা একটু ছোট করে ফেলি তাহলে সবার বুঝতে একটু সুবিধা হবে। আমরা শুনি,
আমি ঘটনা চলে যাই। আমার ঘটনা হচ্ছে বেসিক্যালি হচ্ছে 2013 সালের সেপ্টেম্বর মাসে, তো আমি ঢাকায় একটা বাসিতে পড়াশোনার সুযোগে হোস্টেলে নেই, হোস্টেলে উঠি আর কি। হোস্টেলে ওঠার পর 7-8 দিন প্রবলেম ছিল না, থাকলাম ভালো মতো। তো একদিন রাতের বেলা হঠাৎ করে দেখলাম ছাদে, আর আমি বলে রেখে আমি থাকতাম হোস্টেল চারতলায়, এর উপর ছিল ছাদ। তো ছাদে একদিন দেখলাম রাত্রে বাজে আনুমানিক 12টা-12:30, মানে লাফানির শব্দ, লাফিতেছে টাইপের কেউ একটা। ভাবলাম যে মনে হয় ছাদে দুষ্টামি করতেছে বা ফোনে কথা বলতেছে, এই জন্য লাফালাফি করতে মজা নিতেছে। তো পরে 2-4 দিন পর আমি নিজেই আমাদের ছাদে ওটা যে সিঁড়িটা, সিঁড়িতে বসে ফোনে কথা বলছি। তো কথা বলার এক পর্যায়ে দেখলাম যে কান্নার শব্দ। চিন্তা করলাম যে এত রাতে কান্নার শব্দ কোথা থেকে আসবে। তো আমি ছাদে গেলাম, ছাদে যাওয়ার পর দেখলাম যে কোথাও কেউ নেই, ছাদটা পুরো খালি। তো ভাবলাম হয়তো পাশের বিল্ডিং এর ফ্ল্যাট থেকে কেউ কান্নাকাটি করছে, ওই শব্দটা পাইছি আমি। আমি নিচে চলে এসে রুমে ঢুকি, ঢুকার পরে আমি কারোর সাথে ডিসকাস করলাম না। তো আস্তে আস্তে হোস্টেলের মধ্যে সমস্যা বাড়তে থাকলো। তো লাইক যেমন বাথরুমে ঢুকি দেখতাম যে বাথরুমের সুইচ অফ বা লাইট অফ। তো প্রথম ভাবতাম হচ্ছে আমাদের সাথে ছেলে পেলেগুলোকে দুষ্টামি করে, পরে এক সময় দেখলাম যে না, দুষ্টামির মধ্যে গুলো পড়তেছে না। তো দেন আমরা আমার এক বড় ভাইকে জানাইলাম যে ভাই এই ঘটনা, তো আপনি একটু দেখেন। তো ভাইটা কয়েকদিন পরে আমাদের হোস্টেলের নিচেই পাশের বিল্ডিং এ যে দারোয়ান চাচার সাথে জিজ্ঞাসা করলো, চাচা এই ঘটনাটা কেন? তো চাচার কথা ছিল বেসিক্যালি এরকম যে বললো যে কাকা আপনি যে হোস্টেলে আছেন, হোস্টেল তো আগে ছিল নর্মাল হচ্ছে ফ্ল্যাট বাসা, চারতলা ফ্ল্যাট বাসা। তো চারতলায় ফ্ল্যাট ছিল দুইটা। তো ওটা 2008 সালের ঘটনা যে চারতলায় ডান্সারের যে ফ্ল্যাট, ওই ফ্ল্যাটে একটা মেয়ে 20K সুইসাইড করেছে। তো পরে ওই ফ্যামিলিটা 2-3 মাস পরে বাসাটা চেঞ্জ করে, চেঞ্জ করে অন্য বাসায় চলে যায়। দেন ওই ফ্ল্যাটটা যখন খালি হইল, পরবর্তীতে যে কোনো ভাড়াটি আসলেই 2-3 মাস বেশি স্থায়ী হতো না, তারা চলে যেত। আস্তে আস্তে পুরো বাসাটার মধ্যে প্রবলেম দেখা দেয়। দেন বাড়িওয়ালা এক পর্যায়ে আপনি যে হোস্টেলটা করছে হোস্টেলওয়ালার কাছে প্লেসটা বিক্রি করে দেয়। তো পরে উনি এটাতে হোস্টেল করছে জায়গাটার মধ্যে। তো যথাযথ ওই ভাইয়াটা, ওনার নাম হচ্ছে সাইফুল হাসান, যথারীতি ভেড়াটা এসে বললো যে এই ঘটনা। তো আমরা কেউ পাত্তা দিতাম না, কিন্তু পাত্তা দিতাম না হচ্ছে ব্যাটার সব মজা করতাম আমাদের সাথে যে এই আসছে। তো বললাম যে ভাই আপনি তো মজা নিতেছেন কেন, এটা তো ট্রাস্ট হয় না। তিনি বললো যে ট্রাস্ট না হইলে না কিছু করার নাই। তো মাঝখানে কিছুদিন ঝামেলা হয় নাই, পরে হচ্ছে একসময় আমাদের ফাইনাল একদম শেষ হয়ে যায়। আর আমরা যেহেতু বাসটির মধ্যে একদম ছিল, মোটামুটি যে যার মতো বাসায় চলে যায়। তো আমরা চারতলায় ওদিন ছিলাম আমরা 3 জন। তা আমার সাথে ছিলাম নাফি ফ্রেন্ড, ও বাসায় চলে গেছে আর আমি একা। দেন শুয়ে পড়লাম, মোটামুটি আমি একা শুয়ে পড়লাম। শোয়ার পরে হচ্ছে আপনি 12-12:30 মধ্যেই লাইটটার স্বভাব একটা গন্ধ পাচ্ছি আমি। গন্ধ হচ্ছে লাইক এরকম ডাস্টবিনে পচা গন্ধ, এই টাইপের গন্ধ। তো চিন্তা করলাম যে এই টাইপের গন্ধ তো রুমে আসার কথা না, কারণ আমার রুমের তো ঝুড়িটা পরিষ্কার। তারপরে উঠে দেখলাম যে না, পরিষ্কার আছে, ভাবলাম হয়তো পাশে টাশে কোনো গন্ধ টন্ধ আসছে এই টাইপের। দেন 1:40-1:45 এই সময়ের মধ্যে আমি মানে রুমের মধ্যেই একটা কান্নার শব্দ পাই, হালকা করে একটা কান্নার শব্দ পাই। আমি ঘুম চোখে ঘুমাই এসে পড়ছে অনেকটা, ঘুম চোখে একটু উঠলাম। উঠানোর পরে দেখলাম যে আমার বিছানায় কেউ একজন শুয়ে আছে। তখন জিনিসটা মাথায় এতটুকু আসলো না যে বিছানায় শুয়ে থাকবে কে। আমি আবার যথাযথ বিছানায় শুয়ে পড়লাম, হঠাৎ মাথায় আসলো যে বিছনাতে কেউ থাকার কথা না, কারণ আমার রুমের তো আমার কাছে নাই। তো বিছনায় আসলে কে, হুটকে বসে পড়লাম। বসানোর পরে হচ্ছে মানে আমি তখন দেখলাম বসানোর পরে হচ্ছে একটা মেয়ে একটা মেয়ে হচ্ছে আপনি দাঁড়িয়ে আছে, তার চুলগুলা পিছন চুলের সামনে সামনে অনেক বড় চুল সামনে। তো দেন আমি আর কিছু কোনো কথা বলতে পারলাম না, আমি সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস হয়ে যাওয়ার পরে পরে হঠাৎ ঘন্টাখানি পর্যন্ত জ্ঞান ফিরলো, দেখলাম যে আমার রুমটা পুরো ফাঁকা, কেউ নেই। তো আমি যথারীতি কারোর সাথে এসে শেয়ার করলাম না। শেয়ার না করার পরে আমি পরদিন সকালবেলায় ভোরে বাসায় চলে যাই। তো বাসায় চলে যাওয়ার পর আমি আমার মার সাথে ঘটনাটা শেয়ার করি, আমার সাথে এই হয়েছে। তাও মা বলল যে এগুলো তো মনের মনের দোষ, বাস্তব হিসাবে কিছু নাই। তা আমি তো চিন্তা করলাম হইতে পারে আমার মনের সমস্যা হতেই পারে, তা আমি তো গায়ে নিলাম না এত কিছু। পরে হচ্ছে 10-15 দিন পরে যখন ছুটি শেষ, আমার রেজিস্ট্রেশন সময় আসা পড়ছে, আমি আবার ঢাকাতে ব্যাক করলাম। ঢাকাতে ব্যাক করে হোস্টেলে আবার চলে আসলাম। তা আসার পরে আমার একটা ফ্রেন্ড জাহিদ, ওর সাথে আমি মোটামুটি জিনিসটা ডিসকাস করলাম যে এই হয়েছিল আমার সাথে। তো পরে ও আমাকে বলল যে ওর সাথে সামথিং কিছু একটা এরকম হয়েছে। আমি বললাম যে কিরকম, তোর সাথে কি হয়েছে? তুমি বলল যে আমি যাওয়ার কয়েকদিনের পরে তো থাকতো তিনতলায়, তিনতলা টোটালি পুরো ফাঁকা, ও একমাত্র ছিল। তো আসলে আমি বলে রাখি, আমাদের যে হোস্টেলে মানে একতলা দুয়া তিনটা চারতলা প্রত্যেকটা মেইন দরজা আছে, আর হোস্টেল নিয়ম আছে যে রাত্রে 11টার পর দরজার ফ্লোরের মেইন দরজাটা লক করে লাগাও। তো ও লক করে রাখছে, একা মানুষ। তো ওরও হচ্ছে একটা থেকে দেড়টার মধ্যে কলিং বেল টিপ দেয়। তো চিন্তা করলো যে এত রাত্রে করে কে দিবে, কারণ হোস্টেল তো ফ্ল্যাটে কেউ নাই। তারপরে খুলতে গেল, খুলে দেখে যে ওর দরজার সামনে কেউ নাই। তারপরে আবার আয়সা বলো শুয়ে পড়ছে। তো 15-20 মিনিট পরে রাসেল ভাই দরজা জোরে লাথি মারলে যেরকম একটা শব্দ, মেইন দরজা ঠিক এরকম একটা লাথি মারছে। তো এবার ও মোটামুটি মেজাজ খারাপ করে গেছে যে কে লাথিটা মারলে আমি দেখব। দেন ও এবারও গেল, গিয়ে পর দেখলো এবারও কেউ নাই, টোটালি হচ্ছে জায়গাটা খালি। তো মনে একটু ভয় কাজ করলো যে বারবার দুইবার সেম কাইন অবস্থা হচ্ছে, তো ঘটনাটা কি? তো পরে ও যখন আবার শুইতে যাবে, দরজা লককে শুইতে যাবে, তখন দেখলো যে মাথার উপরে আপনার হচ্ছে মানে পাখি, কালো পাখি সার্কুলার ঘুরতেছে। ও প্রচন্ড ভয় পায়।
কালো পাখি?
হ্যাঁ, কালো পাখি হচ্ছে 10-15টা পাখি হচ্ছে সার্কুলার ঘুরতেছে। দেন ও একা ছিল, কার সাথে জিনিসটা তখন আমাদের শেয়ার করে নাই। ও বাসায় চলে যায়। তো বাসায় চলে যাওয়ার পরে মোটামুটি দুজনে একসাথেই আসি রেস্টুরেন্ট করতে ঢাকাতে। তা আসার পর আমরা হোস্টেল আর থাকি নাই, এত কিছু পরে হোস্টেল চেঞ্জ করে ফেলি। তো চেঞ্জ করার ফলে আমরা 10-15 দিন পর্যন্ত ভার্সিটিতে গেলাম। আমার বলে রাখা ভালো যে আমাদের চারতলা এক বড় হয়ে আছে, যার পথ সাইফুল, ওনার সাথে আমাদের 4-5 দিন পরে, ভার্সিটি 4-5 দিন পরে দেখা হয়। তো ভাই বললো যে কি ভাই হোস্টেল ছাড়া কেন? তো বললাম যে ভাই এই সমস্যা, আমি চলে আসছি, দরকার নেই। তো বললো যে কি বলো, আমার সাথে তো এরকম একটা হয়েছিল, তো আমারটা অনেক ভয়াবহ। তো বললাম যে ভাই কিরকম, আপনার এত ভয়াবহ কিরকম? তো ওনার ঘটনা ছিল এরকম আসল ভাই, উনি বলল যে আমি যখন সকালবেলা চলে যাই, থাকে আমার চারতলার দুজন, তার মধ্যে ওই ছেলেটা পরদিন চলে আসে, পুরো ফ্ল্যাটে উনি একা। দেন উনি ওনার তো একই অবস্থায়, একটা থেকে দেড়টার মাঝে ঘটনা, উনি শুয়ে পড়ছে, ওনার 10 রুমের সাথে ছিল বারান্দা। তো উনি বলল যে বারান্দা থেকে উনি ফার্স্ট টাইম কানের আওয়াজ পায়। কানের আওয়াজ পাওয়ার পরে উনি বেডশিট অন করে দেখা যে বারান্দা পুরো ফাঁকা, কেউ নাই বারান্দার মধ্যে। তারপরে উনি শুয়ে পড়ে লাইট অফ করে, কিছুক্ষণ পর দেখে আবার ওনার পাশের বিছানায় হাত দেখা যায়। তো যখন হাত দেখা যায় উনি উঠে বলতেছে যে উনি উঠে দেখছে,
মানুষ দেখা যাচ্ছে না কিন্তু
হাত দেখা যাচ্ছে, শুধু হাত দেখা যাচ্ছে। তা উনি যখন লাইটটা মানে বেডশিট অন করলো, অন করার পর দেখলো সামনে কিছু একটা সামথিং দাঁড়িয়ে আছে। উনি বলছে আপনি কে? শুধু এতটুকু বলছে আপনি কে, পরে উনি কিছু বলতে পারেন নাই, উনিও সেন্সলেস হয়ে যায়। তো হয়ে যাওয়ার পরে ওনার যখন জ্ঞান ফিরে, জ্ঞান ফেরার পরে উনি টোটালি কিছুদিন যাবৎ অসুস্থ হয়ে পড়ে, তেমন চাঁদপুর চলে যায়।
চাঁদপুর যায় এবং তারপরে উনি ওখানে ট্রিটমেন্ট করেন। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকমই, সেটা আমার হয় ট্রিটমেন্টের প্রসেসটা না শুনলাম, কিন্তু তারপরে এরকম যে একই রুমে আপনি, আপনার বন্ধু এবং সেই বড় ভাই, ঠিক তিনজনই
ভয় পেয়েছেন, কিন্তু আপনাদের ভয় পাওয়ার ধরনটা কি এক ছিল না একজন এক এক ভয়?
একজন
এক ভাবে, তার মানে ধরে নেওয়া যায় যে ওই হোস্টেলে ওইখানে খারাপ কিছু একটা ছিল এবং তিনজন তিন ভাবে দেখেছেন, কে হয়তো হাত দেখেছেন, তারপরে মানুষটাকে দেখেছেন, আর কে হয়তো পাখি দেখেছেন যে পাখির মতো ঘুরছে এবং দরজায় প্রচন্ড লাথি দেওয়ার শব্দ পেয়েছে, এবং আপনি যেটা দেখেছেন সেটা আরেকটু ডিফারেন্ট ছিল, আরেকটু ডিফারেন্ট ছিল, বাট তিনজনই ভয় পেয়েছেন। এখন তারপরে কি আপনারা আবারও পরে যখন মানুষজন সবাই ফিরে আসলো তখন কি ওই হোস্টেলে ফিরে গিয়েছিলেন নাকি আর কোনোদিন ওই হোস্টেলে?
না না, আমরা আর হোস্টেলে ব্যাক করার পর সাথে হোস্টেল ত্যাগ করি,
আর কোনোদিন
হোস্টেলে যাই নাই।
এবং হোস্টেল থেকে ফিরে আসার পরে আপনাদের আর কোনোদিন? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের কাছে একটা ইমেইল রয়েছে, সেই ইমেইলটা আমরা একটু পড়তে চাই। আমাদেরকে লিখেছেন, দেখতে পাচ্ছি যে রাসেল ভাই সালাম নিবেন, আমি মারুফ ঢাকা মোহাম্মদপুরে থাকি, বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছি এবং জব করছি। আমি ভূত এফএম রেগুলার শুনি বাট কখনো এসএমএস বা স্টোরি পাঠায়নি। আজ আমি ঘটনাটি লিখছি। ঘটনাটি 2010 সালে আমার গ্রামের বাড়ি নওগাঁতে ঘটে। আমি তখন রাজশাহীতে থাকি এবং আমার এক্সাম শেষ করে ট্রেনে করে বাড়ি ফিরছিলাম। তখন বৈশাখ মাসের মাঝামাঝি। আগেই বলে রাখি, রেল স্টেশন থেকে আমাদের বাড়িটা এক মানে 1.5 কিলোমিটার দূরে এবং ওই পথ দিয়ে হেঁটে যেতে হবে এবং রেল লাইন দিয়ে হেঁটে যেতে হবে। সঙ্গত কারণে জায়গাটির নাম আমি গোপন রাখছি। তো স্টেশনে পৌঁছতে পৌঁছতে মাগরিবের আজান দিয়ে দেয় এবং অন্যান্য দিন অনেকে আমাদের গ্রামে আসে এবং আসা যাওয়া সবসময় করে থাকে, বাট ওই দিন কাউকে পেলাম না এবং সঙ্গে যাওয়ার জন্য আমার সাথে অনেক মালামাল ছিল, ছোট বড় ব্যাগ, টেবিল ফ্যান, আমার বেড, তো তখন কাউকে পাচ্ছিলাম না। তো আমার বড় ভাইকে আমি ফোন দিয়ে আসতে বলি এবং সে রাজি হয় এবং আমাকে ওয়েট করতে বলে। তো আমি মনে করলাম এত দূরের রাস্তা, আমি একটু একটু করে সামনে হয় এগিয়ে যাই। এই ভেবে আমি রওনা দিলাম। একটু যাওয়ার পর কোথা থেকে আমার মানে একদম একরাশ কালো মেঘে ছেয়ে গেল এবং নিমেষেই বৃষ্টি নেমে আসলো। যেহেতু রেল লাইন কোথাও থাকার জায়গা বা কোথাও আশ্রয় নেওয়ার জায়গা নেই, একটু বলে নেই যে বৃষ্টি শুরু হলে আমি স্যান্ডেল আর ফোন পলিথিনে ঢুকিয়ে ব্যাগে রেখে রাখি। তো আমার বৃষ্টি হচ্ছে অনেক জোরে এবং মেঘের গর্জন সেই সাথে চলছে। মাঝে আমি পথ চলছি একা একা, অনেক দূর আসার পর একটা ব্রিজ পড়ে। যেহেতু গ্রামেই আমি থাকি, তো অন্ধকারে ওই ব্রিজ পার হতে একটু অসুবিধা হল না। একটু বলে রাখি যে ওই ব্রিজ যেটা ছিল তার উপর থেকে 1.5 কিলোমিটার রাস্তা একটু ভয়ঙ্কর আর নির্জন, কোনো বাড়িঘর নেই, লোকজন রাতে ওই রাস্তা এড়িয়ে চলে। তো যেহেতু ভয়ানক রাস্তা, মনের মধ্যে একটু একটু ভয় লাগছিল। কোনো কিছু মনে না করে আমি হাঁটছিলাম, যেহেতু ফোন ব্যাগে, তাই আজকের পর তাই একের পর এক ফোন যাচ্ছিল, বাট আমি একা হাঁটছিলাম। একদিকে ভয়, অন্যদিকে ভারী ব্যাগের মধ্যে বৃষ্টির পানিতে বেড ভিজে একাকার অবস্থা। তো ব্রিজ ছেড়ে আমি একটু যাওয়ার পর পিছন থেকে একটা শব্দ হচ্ছিল, ঠিক যেমন পানিতে মানুষ হাঁটলে একটা ছপ 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 শব্দ হয়, অনেকটা সেরকম মনে হচ্ছিল। আমাকে কেউ পেছন থেকে ফলো করছে, কিন্তু পেছনে তাকানোর সাহস পাচ্ছিলাম না, কারণ গ্রামের লোক বলতো যে পেছন থেকে জিন, ভূত বা যাই কিছু অ্যাটাক করো না কেন, বিশেষ করে মানে পেছনে তাকাতে নেই, এরকম একটা বিশ্বাসের কথাই জানা আছে তার হয়তো। তো সেই বিশ্বাস নিয়ে আমি হাঁট থেকে, এবার মনে হচ্ছিল হয়তো গ্রামের কেউ আসছে, বাট তাও তাকায়নি। আরো একটু আসার পর শব্দ আরো বেড়ে যায়। আমার মনে হচ্ছিল কেউ একজন দৌড়ে আমাকে ধরার চেষ্টা করছে। আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে ভয়ে কাঁপতে কাঁপতে পেছনে তাকাই আর দেখি কালো একটা কুকুর, ঠিক একটা ঘোড়ার সমান, তার লাল দুটো চোখ আর লম্বা জিভ বের করে সে আমার দিকে দৌড়ে আসছে। আর কিছু বুঝে ওঠার আগেই আমার উপরে ঝাঁপিয়ে পড়ে কুকুরটি এবং ওই দৃশ্য দেখে আমি চিল্লিয়ে উঠি এবং সেন্সলেস হয়ে পড়ে যাই। যখন জ্ঞান ফেরে দেখি আমি আমাদের বাড়ির মানে বাজারে, আমাদের যে বাজারটা রয়েছে সেখানে শুয়ে আছি এবং আমার ভাইয়া আমার মাথায় হাত দিয়ে আছে। পরে তাদেরকে আমি ঘটনাটি শেয়ার করি, বাট আমি এখনো জানি না ওই দিন ওইটা কি দেখেছিলাম। এই ছিল আমার স্টোরি, ভালো লাগলে জানাবেন আমাদের সাথে। আমার সাথে আরো অনেক ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমি অপেক্ষায় থাকলাম আপনি কবে পাঠাচ্ছেন। এই ঘটনাটা কেন পড়লাম, এটা হচ্ছে একটা হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে, যারা বৃষ্টি দেখছেন তাদের এই ঘটনাটা ভালো লাগবে। এবং সামনে ঈদ রয়েছে, অনেকেই হয়তো এবার গ্রামের বাড়িতে ঈদ করতে যাবেন, এবং একটা ব্যাপার থাকেই অনেকের ভাগ্যে এরকম পড়তে পারে যে সকালের বাস হয়তো সন্ধ্যায় ছেড়েছে, বা সকালের বাস ঠিক সময়ে সে ছেড়েছিল জ্যামের কারণে হয়তো আপনি আটকে গেছেন, বা ট্রেনের বিভিন্ন জায়গায় থামার কারণে হয়তো দেরি হয়ে গেছে বাসায় পৌঁছাতে। অনেক রাতে হয়তো অনেককেই এই মারুফ হুসাইনের মতন অনেককে দেখা যাবে যে একা একা ফিরতে হবে। তো সেই সমস্ত মানুষ তাদেরকে বললাম যে এক মানে তারা যদি তারা যারা এবং যারা গত ঈদেও এরকম একা বাড়ি ফিরেছেন গভীর রাতে, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওইরকম একটা রাস্তায় শহরে থাকতে থাকতে হয় কি যে হয়তো আমি ঠিক শিওর না, বাট হয়তো গ্রামের কথা মনেই থাকে কিন্তু রাস্তাগুলোকে বেশ আজব লাগে, অপরিচিত লাগে না, একটু আজব লাগে। সো সেই সময়ের ব্যাপারটা হয়তো তারা অনেক বেশি ফিল করতে পারেন যারা এরকম ভাবে একা বাড়ি ফিরে অভ্যস্ত। যাই হোক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সাথে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। 59 মিনিট আমরা একদম শেষ সময় চলে এসেছি। আমাদেরকে হৃদয় খান এসএমএস করেছেন, লিখেছেন এখানে, কমেন্ট করেছেন ফেসবুকে, এটা কি রিয়েল পেজ? ভাইয়া এটা রিয়েল পেজ, ডেফিনেটলি রিয়েল পেজ, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা আপনি যদি কোনো ফেক পেজে গিয়ে ওই কোয়েশ্চেনটা করেন তারাও আপনাকে রিয়েলি বলবে। ওই জন্য আমরা বলি যে লিঙ্কটা আপনাকে বলে দিচ্ছি, এরপর আর ভয় হওয়ার মানে ভুল হবার কোনো কারণ নেই। www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhootfm.rasal ওকে বলে আলম আমাদের এসএমএস করেছেন, আই লাভ লাভ bhootfm সো মাচ। মেঘ আমাদের এসএমএস করেছেন, লাইট অফ করে সবাই ঘুমিয়ে গেছে, আমি একাই শুনছি। এমনি জাহিদ হাসান বলেছেন যে আমার কমেন্ট পড়েন না কেন। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি তাহমিদ রহমান এসএমএস এখানে কমেন্ট করেছেন, নাসির ইসলাম জয় আমাদের এখানে কমেন্ট করেছেন, সাদি সুমন আমাদের এখানে কমেন্ট করেছেন, রাকিবুল আলমেরটা পড়েছি একবার, হাল্লাব তাবিব আমাদের এখানে লিখেছেন আমাদের এখানে, শাহবাজ খান এছাড়াও সজল সহ আরো অনেকে। আমাদের এখানে অর্থহীন জাহিদ হাসান কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি, এছাড়াও MD আবুল হাসান আমাদের এখানে আছেন, আমাদের সাথে রয়েছেন। আরশাদ আইয়ুব লিখেছেন, রাসেল ভাই হোপ অল ইজ ওয়েল এবং টুনাইট bhootfm ইজ অসম, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য। আমাদের কিছু মেহেদী হাসান লিখেছেন, ছিলাম আছি থাকবো, এটাই অনেক মানে অনেক ইন্সপায়ারিং এই জিনিসটা, এই কথাগুলোই। আমাদেরকে দেখতে পাচ্ছি যে না বলা ভালোবাসা আমাদের এখানে লিখেছেন, bhootfm তার ফেভারিট শো। এছাড়া আমাদের ওয়াসিফ নওয়াজ এখানে কমেন্ট করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি, মুকলেসুর রহমান সোহান এছাড়াও শিশির আমাদের এখানে কমেন্ট করেছেন, তাওসিফ আহমেদ তাওসুফ আমাদের এখানে কমেন্ট করেছেন, এছাড়াও দেখতে পাচ্ছি মোহাম্মদ তানভীর সিদ্দিকী তপু যশোর থেকে আমাদের এখানে লিখেছেন, এছাড়াও মুশিউ রিফাত সহ আরো অনেকে আমাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে রয়েছেন। SMS ও করেছেন অনেকে, আমি SMS গুলো একটু পড়ছি। আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি শিশির রাজশাহী থেকে, রাসেল ভাই লাস্ট স্টোরিটা এটা অনেক আগের SMS মনে হয়। আমাদের এখানে স্টোরিটা ভালো লেগেছে কিন্তু কোন স্টোরি এখন খুঁজে পাওয়াটা খুব মুশকিল। আফিয়া আমাদের লিখেছেন লালবাগ থেকে যে আজকে তার 9th বার্থডে, আপনার বার্থডের অনেক 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 শুভকামনা আপনার জন্মদিনের। রুবি আমাদের খুলনা থেকে লিখেছেন যে তিনি লিখেছেন সামনে SSC এক্সাম, রাজ্যকে পড়তে হয়, যাই না আজকের পর থেকে রাজ্যকে পড়তে পারবো কিনা, পড়াশোনার সময় সবকিছু ভুলে যাবেন, একদম জাস্ট ভুলে যেতে হবে। রুমন আমাদের রাজশাহী থেকে লিখেছেন খুব ভালো লাগছে। এছাড়াও আমাদের এখানে সুহিতা আমিনুল লিখেছেন যে তার আমিনুলের ঘটনা শুনে অনেক পছন্দ করেছেন তিনি। সবুজ আমাদের এখানে লিখেছেন যে ভাই কেমন আছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন। হ্যাঁ, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। এবং তিনি বলছেন যে আচ্ছা, তিনি একটা ঘটনা মনে হয় আমাদের জানাতে চান যেটা SMS এ লেখার চেষ্টা করেছেন, বাট এটা কোনোদিনও মানে পুরোটা লেখা সম্ভব না SMS এর মাধ্যমে, সুতরাং আপনি আমাদের ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm। রিগান আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে লিখেছেন যে তিনি এবং তার খুব প্রিয় একজন মানুষ ইন্দু, তারা একসাথে শুনছেন আমাদের ঘটনাগুলো এবং এটা একটু ভয়ও পাচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সাথে এই মুহূর্তে আছেন শাহিব, এছাড়াও পাপড়ি এবং ফুয়াদ ভূতের গলি থেকে আমাদের সঙ্গে রয়েছেন, ফয়সাল আমাদের সাথে আছেন, নূর আমাদের সাথে রয়েছেন, সুজয় চট্টগ্রাম থেকে আমাদের সাথে রয়েছেন। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদের সাথে রয়েছেন মাহিন ময়মনসিং থেকে, আমাদের সাথে রয়েছেন মাসুম, এছাড়াও সারা জিনজিরা থেকে আমাদের সাথে রয়েছেন, আনোয়ার সিলেট থেকে
আমাদের সাথে রয়েছেন, রুবেল আছেন, আছেন সুজয় সহ আরো অনেকে। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে, কথা হবে আবারও আগামী সপ্তাহে। তার আগে আমি যেতে যেতে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেসটি, যেটা সবচেয়ে বেশি জরুরি, আপনাদের ইমেলের প্রত্যাশায় থাকব। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আমাদের তো কাশি চলে আসছিল মাঝখানে। আচ্ছা, আমাদের তো মানে আজকে অনেক ধরনের ঘটনা বললাম এবং অনেক ধরনের ঘটনা আমরা শুনলাম। আমরা ব্ল্যাক ম্যাজিকের শুনেছি, গ্রামের ঘটনা শুনেছি, এছাড়াও আমরা এখানে নানান ধরনের ঘটনাগুলো আমরা শুনলাম। আশা করছি আপনাদের প্রত্যেকটা ঘটনা, যেগুলো আপনাদের চাহিদা থাকে সেরকম অনুযায়ী ঘটনা আমরা সিলেক্ট করেছি, এবং কোনটা ভালো লাগলো এবং কোনটা ভালো লাগেনি সেটা অবশ্যই 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 আমাদের জানাবেন। এবং আপনাদের আপনাদের ঘটনা পাওয়ার প্রত্যাশা থাকব। bhutfm@radiofurti.fm এই অ্যাড্রেসে পাঠিয়ে দিন আপনার সেরা ঘটনা। শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। দেশের বাইরে অনেকেই যারা রয়েছেন তারা সরাসরি আমাদেরকে কিন্তু অডিও ক্লিপও পাঠাতে পারেন। অনেকের সময় দেখা যায় যে অনেক সিনিয়র মেম্বার থাকেন ফ্যামিলি, যারা ঘটনা খুব চমৎকার বলেন কিন্তু তাদের স্টুডিও পর্যন্ত আনা সম্ভব হয় না, তাদের ঘটনাটি আপনি আপনার মোবাইলে রেকর্ড করে কিন্তু অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। কথা হবে আবার আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।